জেরুজালেম থেকে একটি বহর বেরিয়েছে, নবীর হুকুম। নবীর হুকুম হচ্ছে সিরাককে ধরে নিয়ে আনতে হবে। যদি সে স্বেচ্ছায় আসে তাহলে ভালো, আর যদি সে স্বেচ্ছায় না আসে তাহলে তাকে বন্দী করে নিয়ে আসবে। প্রয়োজন হলে বাতাসকে সেখানে পাঠানো হবে। সেই বহরে ছিল মানুষ, সৈন্য। মানুষ সৈন্য তাদের সাথে রয়েছে, যাদেরকে দেখা যায় না। এক বিশাল বহর জিন্দার, শুধুমাত্র একজন ইফ্রিতকে নিয়ে আনার জন্য, বন্দী অথবা স্বেচ্ছায়। সেই বিশাল বহর জেরুজালেমের পূর্ব দিকে চলতে শুরু করেছে। তাদের কাছে এই ইনফরমেশন দেওয়া রয়েছে যে এই পূর্ব দিকে যে এই বিশাল ভূমি রয়েছে, একেবারে মৃত সাগর পর্যন্ত, এর মধ্যে আশপাশে কোথাও না কোথাও সেরাকের অবস্থান। সেরাক, সে একজন ইফ্রিত, এমন একজন ইফ্রিত যাকে এই মুহূর্তে অত্যন্ত বেশি প্রয়োজন রাজকার্যের এক বিশাল কর্মযজ্ঞ সাধন করার জন্য। নবী সুলাইমান আলাইহিস সালামের সময় তারই হুকুমে সে এক মহল লোক বেরিয়ে এসেছিল সেরাককে বন্দী করে আনার জন্য অথবা তাকে স্বেচ্ছায় নিয়ে আনার জন্য। সেই বহরের নেতৃত্ব দিচ্ছিলেন এমন একজন যাকে হাকিম বলা হয়। সেই ব্যক্তি নেতৃত্ব দিয়ে তিনি যাচ্ছেন, ঘণ্টাখানেক সময় লাগে সেখানে পৌঁছতে, তখন আরো বেশি সময় লাগত। মরু প্রান্তর ঘেঁষে এমন এক এলাকা, কখনো উঁচু নিচু, কিছুটা গাছপালা, আবার খাত, মনে হয় মরুভূমির মতো এলাকা। কিন্তু এই জায়গাটা অভিশপ্ত। সেরাক অভিশপ্ত এলাকায় বসবাস করে, কারণ এই অভিশপ্ত এলাকায় কেউ আসবে না, এবং এই বিশাল এলাকার উপরে নিয়ন্ত্রণ সে নিতে চাইবে সবসময়। সেরাক অত্যন্ত অহংকারী, কিন্তু অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত রাগী, অত্যন্ত চতুর, অত্যন্ত বিধ্বংসী, কিন্তু অত্যন্ত বোকা। সে এমন একজন ইফ্রিত যার যেই পরিমাণ শক্তি রয়েছে, ওই পরিমাণ শক্তি এই মুহূর্তে প্রয়োজন রাজকাজের ওই বিশাল কর্মযজ্ঞ পালন করার জন্য। কারণ এমন একজনকে দরকার যাকে দিয়ে এক বড় ধরনের কর্মযজ্ঞ সাধন করতে গেলে সেখানে তার মানুষকে ব্যবহার করা যাচ্ছে না, ব্যবহার করতে হবে সেই অদেখা প্রাণীদেরকে, যারা মানুষ না, যারা জিন। বিভিন্ন রকমের জিন রয়েছে দুনিয়াতে, তাদেরকে ধরে এনে সেখানে কাজে লাগানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কেবল সেরাক পারবে। এই জন্যই সেরাককে ধরে আনার জন্য অথবা স্বেচ্ছায় নিয়ে আনার জন্য এই বহরকে পাঠানো হয়েছে নবীর পক্ষ থেকে। নবীর হুকুম, সেরাককে আসতেই হবে। আর যদি সেরাক কোনো মতে রাজি না হয়, নবীর এই হুকুমও রয়েছে যে সেরাককে কতল করে ফেলার। হাকিম তার নেতৃত্বে এই বহর এমন একটা স্থানে এসে পৌঁছাল যেই স্থানে কিছু গাছপালা রয়েছে যা কিছুটা ছায়া দেয়, আবার এমন একটা জায়গা রয়েছে যে জায়গাটা একটু খাদার মতো, আবার এমন একটা জায়গাও যেখানে কিছুটা মরুভূমির বালুও রয়েছে। সেই হাকিম কিন্তু অনুভব করলেন এই সেই স্থান যেখানে সেরাক বসবাস করছে এখন। সেরাক সে কিন্তু ঠিকই এই তপ্ত আগুনে রোদের ভেতরে ওই মরুভূমির মতো যে অংশটুকু রয়েছে ওই স্থানের, সেই মরুভূমির মতো অংশটুকুতে সে শুয়ে রয়েছে। তাকে কেবল জিনেরা দেখতে পাচ্ছে, কোনো মানুষ না, কেবল হাকিম দেখতে পাচ্ছেন, অন্য কেউ নয়। সাথে রয়েছে বাতাস যা চারপাশে ঘূর্ণিতে চলছে। তারা সবাই দেখতে পায় সেরাককে, সেরাক তাদের সবাইকে দেখতে পায়, কিন্তু সেরাক কোথায়? যেটা দেখা যায় তা হচ্ছে সেরাক একটা চাদর নিজের উপরে রেখে দিয়েছিল, যাতে করে তার ঘুমোতে কোনো সমস্যা না হয়, কারণ প্রচন্ড উত্তাপ এবং প্রচন্ড আলো। ওই হাকেম তিনি সেই প্রান্তরে এসে সেরাকের উদ্দেশ্যে বলেন, সেরাক, যদি জেগে থাকো তাহলে সাড়া দাও, তোমার জন্য নবী পরওয়ানা আছে, তার হুকুম, তার ওইখানে উপস্থিত হতে হবে তোমাকে। এই সমস্ত জায়গার উপরে তার কর্তৃত্ব রয়েছে। চারপাশে যে বাতাস, প্রবাহমান বাতাস, তার উপরে তার কর্তৃত্ব রয়েছে। নবীর হুকুম, তুমি তার সামনে যে উপস্থিত হবে স্বেচ্ছায় অথবা জোর করে, আর যদি তুমি কোমরাতে রাজি না হও তাহলে তোমার জন্য রয়েছে কঠিন শাস্তি। নবীর হুকুমও রয়েছে সেই কঠিন শাস্তি দেওয়ার। এই কথা শুনে সেরাক কিন্তু হাসল। সেরাকের হাসি কেবল সেই বহরে থাকা জিনেরা এবং সেই হাকিমই শুনতে পেয়েছে, দেখতে তো পাচ্ছেই তারা। সেরাকের হাসি থামার পরে সেরাক জিজ্ঞেস করল, হাকিম, ভেবেছিলাম কখনো তোমাকে দেখব, ভেবেছিলাম কখনো তোমার সাথে সাক্ষাৎ করব, আজকে তোমার সাথে দেখা হয়ে গেল, আমার কাছেই এলে শেষ পর্যন্ত তুমি, আর আজ আমাকে দরকার তোমাদের। কোন কারণে দরকার সেটা কি জানতে পারি? তখন সে হাকিম তাকে উত্তর দেয়, এক দৈব হুকুম রয়েছে, এই জন্য নবীর হুকুম তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের সাথে রয়েছে পালকি, এই পালকিতে, এই বিশেষ পালকিতে তুমি চড়ে বসলেই তোমাকে নিয়ে চলে যাওয়া যাবে এখান থেকে। তুমি কি যাবে? সেরাক তখন সেই হাকিমকে উদ্দেশ্য করে বলল, যদি এত সহজই হয় যে পালকি নিয়ে এসেছ আবার আমাকে নিয়ে যাওয়ার জন্য, যদি আমি যেতে চাই তাহলে চারপাশে এত বাতাস কেন, আর এত লোক নিয়ে এসেছ কেন, আর এই যে ইঁদুরের দল যারা চারপাশের বাতাসে ভেসে রয়েছে, এদেরকে নিয়ে এসছ কেন? সেরাক ইঁদুরের দল বলতে সেই জিনদেরকে উদ্দেশ্য করে বলছে, যে জিনরা এই বহরের সাথে জেরুজালেম থেকে এখানে এসছে। সেই জিনদের কারো সাহস হচ্ছে না, তারা কিন্তু সবাই নির্ভর করছে এই হাকিমের উপরে। এই হাকিম অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি, এবং সত্যিকার অর্থে যদি এইখানে এই মুহূর্তে সেরাক বিদ্রোহ করে বসে, এই জিনেরা কেউ বাঁচবে না, এ মানুষেরাও কেউ বাঁচবে না। কেবল একজনই, তা হচ্ছে সেই জ্ঞানী ব্যক্তি যার নাম হাকিম এই মুহূর্তে, এবং সেই ব্যক্তির পক্ষেই সম্ভব সেরাককে এখান থেকে বন্দী করে নিয়ে যাওয়া, অথবা তার উপরে শাস্তি প্রদান করা, অথবা সেরাককে বুঝিয়ে এখান থেকে নিয়ে যাওয়া। সেই হাকিম তখন সেরাকের উদ্দেশ্যে বলল, তারা সবাই নবীর হুকুমে এখানে এসছে, নবীর হুকুম পালন করতে হয়, সেটা তুমি জানো। নবীর হুকুম পালন করতে হয় বিধায় তারা এখানে এসছে, নবীর হুকুম যদি পালন করতেই হয় তাহলে তারা সেই কাজ করবে। সেরাক তখন নিজের আকৃতিতে ফেরত এল। সে কিন্তু শুয়েছিল মরুভূমির উপরে, সে যখন নিজের আকৃতিতে ফেরত এল, সেই আকৃতি কেবল সেই ব্যক্তি, মানে সেই জ্ঞানী ব্যক্তি এবং জিনেরা দেখতে পাচ্ছিল, মানুষজন নয়। মানুষজন শুধুমাত্র, অর্থাৎ সৈন্য অথবা যারা যারা রয়েছেন, তারা শুধুমাত্র এক ধরনের অনুভূতি পাচ্ছেন, বাতাস চারপাশে কিছুটা টর্নেডোর মতো সার্কেল করে বেড়াচ্ছে, এবং সেই সাথে তারা কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, কণ্ঠস্বর। সেরা তখন সেই হাকিমের উদ্দেশ্যে বলল, তোমার নবীর হুকুম কি? তখন হাকিম তার উদ্দেশ্যে বলল, সে শুধু আমার নবী নয়, তার উপরে এই সমস্ত অঞ্চলের ভার ন্যস্ত করা, তিনি হচ্ছেন এই সমস্ত অঞ্চলের অধিপতি, তিনি এই সমস্ত অঞ্চলের রাজা, তিনি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হুকুমদাতা। বাতাস তার কথায় এদিক থেকে ওদিক ছুটে যায়। তুমি কেন জিনিসটাকে বুঝতে চাও না? তোমার কেন মনে হয় যে তার হুকুমকে তুমি অমান্য করতে পারবে? সেরাব তখন বলল, আমি চাইলে পারি। তখন জ্ঞানী সেই ব্যক্তি বললেন, তুমি পারো, আর তখন তোমার সাথে তাই করা হবে যে বাকি সবার সাথে করা হয়। নবীর হুকুম না মানা বড় রকম পাপের সামিল, কারণ তার হুকুম মানা সকলের জন্য দায়িত্ব, সকলের উপরে ফরজ। যদি তুমি সেই দায়িত্ব না মানতে চাও, সেই দায়িত্ব যদি তুমি নিতে না চাও, নবী যদি হুকুম দেয় এই মুহূর্তে তোমাকে যদি বন্দি করে নিয়ে যেতে হয়, তাহলে আমি তোমাকে বন্দি করে নিয়ে যাব। আর যদি নবী বলেন আমাকে তোমাকে শাস্তি দিতে, তোমার কোনো কথা শোনার পূর্বেই আমি তোমাকে ধুলোয় মিশিয়ে দিতে পারব। আর যদি নবী তোমাকে বলেন সেরাককে নিয়ে আমার সামনে উপস্থিত হতে, তাহলে আমি তাই করব। এখন তুমি ঠিক করো, তুমি কি করতে চাও? সেরাব তখনও রাজি না। সে চারপাশের বাতাসের দিকে তাকাচ্ছে এবং তাকিয়ে চারপাশের বাতাসের যে কুণ্ডুটি যা কিছুটা টর্নেডোর মতো একটা আকার নিয়েছে, সেই বাতাসকে সে দেখছে। সে জ্ঞানী ব্যক্তি তখন সেরাকের উদ্দেশ্যে বলল, এই বাতাসে ক্ষমতা রয়েছে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য। সেরাক তখন আশ্চর্যজনক ভাবে সে হাকিমের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, কিভাবে নেবে আমাকে তোমরা? তখন সে হাকিম সেরাকের উদ্দেশ্যে বলল, তুমি একটা ছোট্ট পাখি হও। তখন সবাই হুট করে দেখল একটা ছোট্ট পাখি মানে বালুর ভেতর থেকে বেরিয়েছে, বালুর ভেতরে, মরু বালুর ভেতর থেকে। অনেক সময় পাখি যেরকম বালুর ভেতরে ডানা ঝাপটায় নিজেদেরকে পরিষ্কার করে, ঠিক ওইভাবে একটা পাখি বেরিয়ে এসছে। সে পালকিতে সে পাখি যে প্রবেশ করল, সে পালকি ছিল মানুষজনের কাঁধে, এক বিশেষ ধরনের পালকি, যা অনেকটা যে ধরনের পালকি আমরা দেখি সেরকম নয়। কেবল এমন এমন ব্যক্তি যাদেরকে আসলে কাঁধে নিয়ে যেতে হবে তাদের জন্য তৈরি করা এক বিশেষ ধরনের পালকি, যা যার কোনো ছাদ নেই, সেই পালকিতে সে প্রবেশ করে। সে হাকিম সে অত্যন্ত খুশি, কারণ নবীর হুকুম এইখানে সম্পূর্ণ হয়েছে। নবীর হুকুম যা ছিল তাই হতে যাচ্ছে। সেরাককে নিয়ে তারা সকলে যেয়ে পৌঁছালো নবী সুলাইমান আলী ওয়াসাল্লামের দরবারে। নবী সুলাইমান আলী ওয়াসাল্লামের দরবারে পৌঁছানোর পর সেরাক নিজের চোখে দেখতে পায় তাবুতে সাকিনা সেই দরবারে রাখা। তাবুতে সাকিনা সেই দরবারে এমন এক স্থানে রাখা, যেই স্থানে রাখার কারণে পুরো সভাসদ সেই তাবুতে সাকিনাকে দেখতে পাচ্ছিল। তাবুতে সাকিনা এক আসমানি সিন্ধু ইসরায়েলিদের জন্য। এই সিন্ধু ইসরায়েলিদের জন্য যেমন বরকতময়, ঠিক তেমনি বিভিন্ন স্থানে এই সিন্ধু যেমন তাদের জন্য বরকত নিয়ে আসে, ঠিক তেমনি এই সিন্ধু তাদেরকে জয়ী করে তোলে। এই সেই সিন্ধু, যে সিন্ধু কেমন এক স্থানে রাখা হবে এখন, যেই স্থান তৈরি করার দায়িত্ব পড়বে সেরাকের উপরে, তাকে আপনি আর্কিটেক্ট বলুন অথবা ইঞ্জিনিয়ার বলুন, যাই বলুন না কেন, সেরাক হতে যাচ্ছে এমন একজন যে মানব ইতিহাসে এমন এক অংশ তৈরি করতে যাচ্ছে, বা এমন এক ঘর তৈরি করতে যাচ্ছে, বা এমন এক স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছে যা মানুষের দ্বারা তৈরি করা সম্ভব না, তা কেবল জিন্দা দ্বারা তৈরি করা সম্ভব। সে তৈরি করতে যাচ্ছে বাইতুল মুকাদ্দাস, অন্য ভাষায় যাকে বলা হয় টেম্পল অফ সলোমন, এমন এক স্ট্রাকচার যা তৈরি হবে এক ডিভাইন নকশায়। ডিভাইন নকশা বলতে আসমানি নকশা, ঠিক যেইভাবে বলা হয়েছে, যেইভাবে উল্লেখ করা হয়েছে, ঠিক সেইভাবেই অতি দ্রুত অর্থাৎ কম সময়ের ভেতরে দুনিয়ায় উপলব্ধ সকল ধরনের অত্যন্ত অত্যন্ত দামি রত্ন পাথর দিয়ে শুরু করে অত্যন্ত দামি ধাতু দিয়ে তৈরি করতে হবে এই স্ট্রাকচার, যার ভেতরে রাখা হবে তাবুতের সাকিনা, যা হবে বাইতুল মুকদ্দাস। নবী সুলাইমান আলী ওয়াসাল্লামের দরবারে তার সামনে তখন দেওয়া হয় সে ব্লু প্রিন্ট, কিভাবে পুরো স্ট্রাকচার তৈরি হবে। কিন্তু সেরা খুব ভালো করে জানে, কোন মানুষের পক্ষে যেমন এটা করা সম্ভব নয়, ঠিক তেমনি সব ধরনের দিনকে দিয়ে তা করা সম্ভব নয়। এমন কিছু স্ট্রাকচার তাকে তৈরি করতে হবে যে স্ট্রাকচার তৈরি করতে গেলে তার অত্যন্ত শক্তিশালী জিনের প্রয়োজন। মানুষের চাইতে তারা অন্তত একজন হয়তো 10,000 মানুষের শক্তিতে কাজ করতে পারলেও কাজ হতে হবে অত্যন্ত নিখুঁত, জ্যামিতিক কোনো ভুল রাখা যাবে না। নির্দিষ্ট স্থানে তা থাকতে হবে, নির্দিষ্ট জায়গা তা থাকতে হবে। সেই স্ট্রাকচার কিভাবে তৈরি করা হবে, সে ব্লু প্রিন্ট কেমন, প্রবেশদ্বার, যে প্রবেশদ্বার হচ্ছে সাধারণ মানুষদের জন্য, তারপরে যে অংশ রয়েছে তা হচ্ছে ইমামদের জন্য। আমরা এখানে ইমাম শব্দটা ব্যবহার করছি, ইমামদের জন্য, যেইখানে পশু কুরবানি দেওয়ার পরে সে পশুকে, সে পশুর মাংসকে পরিষ্কার করা হবে বিশেষ পাত্র রাখা পানি দিয়ে। একটি বড় পানির ডেক থাকবে, যে পানির ডেক যেমন পৃথিবীর গভীরতাকে বুঝাবে, ঠিক তেমনি আসমানের মহান অংশটুকুকে বুঝাবে। রাতের বেলা যদি পানির দিকে তাকানো হয় তাহলে পানির কিছু অংশে তারার যেমন আলো পড়বে, ঠিক তেমনি পানির গভীরতাও পৃথিবীর গভীরতাকে বোঝাবে। তৈরি থাকবে একটি বিশাল বড় ফায়ারপ্লেস, যেখানে আগুন সব সময় জ্বলতে থাকবে। পশু কুরবানি দেওয়ার পরে এই আগুনের উপরে সে পশু রান্না করা হবে। তারপরে থাকবে সেই স্পেস যেখানে 7টি প্রদীপ থাকবে, যা সর্বদা আলোক উজ্জ্বল হয়ে থাকবে। থাকবে এমন একটি বেদি, যে বেদি থেকে সব সময় সুগন্ধি ছড়াবে। থাকবে এমন একটি টেবিল, যে টেবিলের উপরে থাকবে কিছু খাবার, কেবলমাত্র সেই ব্যক্তি যার অনুমতি রয়েছে সে এইখানে এসে উপস্থিত হবে। তারপরে একটি ঘর থাকবে, যে ঘরে থাকবে তাবুতে সাকিনা, কেবলমাত্র নবী সেখানে প্রবেশ করবেন এবং নবীর পরে নবী যাকে সিলেক্ট করবেন তিনি প্রবেশ করবেন এখানে। এই স্ট্রাকচার তৈরি করার জন্য আর অনেক কিছু প্রয়োজন, ব্রোঞ্জের এমন সব স্থাপনা প্রয়োজন যা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। মানুষ তখন লোহাকে একটা পাত্রের রূপ দিতে পারবে না। ব্রোঞ্জের একটা পাত্র, ব্রোঞ্জের একটা পিলার বা ব্রোঞ্জের কোনো কিছু তৈরি করা তাদের পক্ষে সম্ভব না, তা কেবল চিন্তা দ্বারা সম্ভব। সেরাকের হাতে যেই সময় দায়িত্ব দেওয়া হয় সেই সময় সেরাকের নজর পড়ে নবীর একটি বিশেষ আংটির উপরে। নবীর ব্যবহৃত সেই বিশেষ আংটি সেরাকে অত্যন্ত আকর্ষণ করতে শুরু করে। তবুও সেরাক সে পালানোর চেষ্টা করে যাচ্ছিল, এমন নয় যে সে প্রতিদিন পালাবে, না, সে পালানোর চেষ্টা করছিল, পালাচ্ছিল না। এমন অবস্থায় কিন্তু ঠিকই বাইতুল মুকাদ্দাস তথা অন্য ভাষায় টেম্পল অফ সলোমন তৈরি হচ্ছে। সেরাকের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য জিনেরা, যাদেরকে সে বিভিন্ন জায়গা থেকে এখানে এনে কাজে লাগিয়েছে, তারা সবাই তাদের কাজ করছে। কিন্তু তাদেরকে এখানে আনার পূর্বে সবার আগে উপস্থিত করা হয়েছে নবীর সামনে। সেই সকল জিন যাদেরকে নবীর সামনে নিয়ে আগে আনা হয়েছে তারা সকলেই নবীর সামনে এসে নিজেদের পরিচয় আগে দিয়েছে, তারা দুনিয়াতে কি কি কর্ম সাধন করেছে আর তারা কি কি করার ক্ষমতা রাখে সেইটা পর্যন্ত তারা নবীর সামনে ফেরিস্তি দিয়ে বয়ান করেছে। তারপরে তাদেরকে শেকল পরিয়ে বাধ্য করা হয়েছে, কারণ তারা বাধ্য নবীর হুকুম মানতে, আর নবীর হুকুম যেমন তেমন হুকুম নয়, নবীর সবকিছুর উপরে নিয়ন্ত্রণ রয়েছে। তাহলে সেই নবীর হুকুম তাদেরকে মানতেই হবে। নবীর হুকুম মানা থাকাকালীন অবস্থাতেই জেরুজালেমের সেই অংশে, যেই অংশে বাইতুল মুকাদ্দাস তখন তৈরি হচ্ছে, তখন সেই কর্মযজ্ঞ যখন চলে, ওই একই সময়ে সেই বিশেষ দিন এসে উপস্থিত হয়, যে বিশেষ দিনটি হচ্ছে সম্পূর্ণ রাজসভা সেদিন বসবে ওই বিশেষ দিনে। সেই বিশেষ দিনে ওই রাজসভায় সবাই যোগ দেয়, কিন্তু একটি পাখি সেই দিন সেই রাজসভায় সেই সময় ছিল না। যখন এক এক করে সবার পরিচয় নেওয়া হলো যে সবাই এখানে উপস্থিত হয়েছে কিনা, বঙ্গবাল থেকে শুরু করে সকলের যখন হিসাব নিকাশ নেওয়া হলো, জানা গেল একটি পাখি এখানে আসেনি। এবং যখন সে পাখি সেখানে এসে উপস্থিত হয়, সে পাখিকে দেখা মাত্রই সেরাক সে পাখি কোন অভিজ্ঞতা নিয়ে এসছে, কোন খবর নিয়ে এসছে সেটা সেরাক বুঝতে পারে। এই জন্য সে ভেতরে ভেতরে তৈরি হতে শুরু করে, কারণ সে দেখতে পাচ্ছিল একজন পেগান মহিলাকে যারা সূর্যের ইবাদত করে। একজন পেগান মহিলা সূর্যের ইবাদতকারিনী, যে আবার তাদের সম্প্রদায়ের রানী। যখন পাখি সে খবর নবী সুলাইমান আলী ওয়াসাল্লামকে দেয়, তখন সেইখানে নবী সুলাইমান আলী ওয়াসাল্লাম সেই রানী এবং তার সিংহাসনকে এখানে এনে উপস্থিত করার হুকুম দেয়। সর্বপ্রথম হুকুম দেওয়ার পরপরেই মানবদের ভেতর থেকে কেউ কেউ সৈন্য সামন্ত নিয়ে তারা এখনই বেরিয়ে যাবে এই কথা জানে। কেউ কেউ এটা বলে যে তারা বড় ধরনের বাহিনী নিয়ে এখনই যে হামলা করে সমস্ত কিছু নিয়ে আসবে বিকেলের মধ্যে। যখন প্রত্যেকের কথা শেষ হয়ে যাওয়ার পরে সেরাকের কাছে জানতে চাওয়া হলো, তখন সেরাক বলল, আমি উঠে বসার আগে নিয়ে আসতে পারব, নবী উঠে বসার আগে। ঠিক সেই সময় যখন জিজ্ঞেস করা হলো সেই জ্ঞানী ব্যক্তিকে, তখন সেই জ্ঞানী ব্যক্তি বললেন, যেহেতু নবী চান সেই সিংহাসন এবং সেই রানী এইখানে এসে উপস্থিত হোক, জবাবদেহি করুক, তাহলে সেই কাজ আমি নবীর চোখের পলকের পূর্বে করতে পারব। তারপর সেরাকের ভেতরে এতটা হিংসা পয়দা হলো মুহূর্তের ভেতরে, যার বহিঃপ্রকাশ্যে প্যাক করে ফেলেছিল কিছু সময়ের জন্য, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ নিল। যার ওই মুহূর্তে সিংহাসন নিয়ে আনার কথা ছিল, তাকে হুকুম দেওয়া হল বিশেষ ধরনের কিছু জিনিসপত্র তৈরি করার জন্য, বিশেষ করে লোম পরিষ্কার করার, বিশেষ করে সুগন্ধি তৈরি করার, বিশেষ করে বিশেষ ধরনের পাত্র তৈরি করার। এই হুকুম তাকে দেওয়া হলো যাতে খুবই দ্রুত তা যত তৈরি করা হয়, এবং আরো একটি ছোট্ট অন্দর মহল খুবই দ্রুত যাতে তৈরি করা হয়, সম্ভব হলে বিকালের আগেই। এই অবিশ্বাস্য ব্যাপারটা কেবল জিন্দার দ্বারা সম্ভব। একটি অন্দরমহল তৈরি করা, যে অন্দরমহলে থাকবে মানুষজন, সে অন্দরমহলে একটা সৌন্দর্য রয়েছে, তার একটি কারুকার্য রয়েছে, তা মানুষের পক্ষে এক বিকালে কোনোদিনই সম্ভব নয়, তা যদি সমস্ত মানুষ হয় তা জিন্দার পক্ষে সম্ভব। সেরাক তখন সেই কাজে লিপ্ত হল, কিন্তু তার ভেতরে ছিল সে আগ্রাসন। সে একজন জিন, মানুষের কাছে সে পরাজয় মেনে নিতে পারছে না। ওই হাকিম কিভাবে চিন্তা করে আর কিভাবে বলে যে সে চোখের পলকে নিয়ে আসতে পারবে? আমি তো উঠে পশার আগে নিয়ে আসতে পারবো বলেছিলাম, কারণ আমি এই যাবার এই নিয়ে আসব। তাহলে ও কিভাবে বলল যে ও আরো আগে পারবে? এই ব্যাপারটা তাকে ভেতর থেকে একেবারে চালিয়ে পুড়িয়ে ছাড়গা করে ফেলছিল, কারণ সে একজন জিন যার ভেতরে প্রচন্ড হিংসা রয়েছে নিজের ক্ষমতার কারণে। তবুও সেই অন্দর মহলের কাজ শুরু হয়ে গেল এবং চোখের পলকে পলকে সেই অন্দর মহল তৈরি হতে লাগলো। চোখের পলকে পলকে একেবারে বিকেলে পূর্বে সেই অন্দর মহল তৈরি হলো। সেই অন্দর মহলে একটা বিশেষ খাসিয়ত ছিল, এমন বিশেষ ধরনের প্রতিবিম্ব তৈরি করতে পারে, এমন ধরনের আয়নার মতো তৈরি করা হলো, এবং সেই আয়না দিয়ে পুরো ফ্লোর তৈরি করা, সেই অন্দর মহলের পুরো ফ্লোর আয়নার, যার উপরে যদি কেউ দাঁড়ায় তাহলে তার সেই রিফ্লেকশন সেখানে দেখা যাবে। তৈরি করা হয়েছে সুগন্ধি থেকে শুরু করে অন্যান্য সমস্ত দরকারি জিনিসপত্র, যার হুকুম দেওয়া হয়েছে। সেরাকে হুকুম দেওয়া হলো বাইতুল মুকাদ্দাসের কাজের প্রতি নজর দেওয়ার জন্য। সেই কাজ শেষ করে সেরাক যখন বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে রয়েছে, কারণ অন্যান্য সকলেই সে কাজ করছে যে কাজ করার জন্য তাদেরকে বেঁধে রাখা হয়েছে, আর তাদের মাস্টার অর্থাৎ তাদের হুকুমদাতা হিসেবে এইখানে সেরাকে এই মুহূর্তে, সেই সেরাকের কিন্তু মন এদিকে নেই। সেরাকের মন পড়ে রয়েছে সেই আংটির উপরে, আর সেই জ্ঞানী ব্যক্তি সেই চোখের পলকের ব্যাপারটা, এই দুটো ব্যাপার তাকে ভেতর থেকে এমন ভাবে আক্রমণ করতে শুরু করেছে যে এখন তার সেই রিংটা না হলে আর চলছে না। যেমন তার সেই রিংটা অত্যন্ত প্রয়োজন, ঠিক তেমন তার প্রয়োজন এটা জানা যে সেই ব্যক্তি কিভাবে চোখের পলকে সে সিংহাসন নিয়ে আসতে পারবে। সেরাক যখন এই কথা ভাবছিল, সেখানে উপস্থিত থাকা অবস্থায় সেই হাকেম তিনি সেখানে এসে উপস্থিত হন। তাকে উপস্থিত হতে দেখে সেরাক তাকে কুশল জানায়, কিন্তু হাকেম তাকে প্রতিউত্তরে জানায়, তুমি তোমার ভেতরের আগুনে চলছ কেন? তোমার কি আমার প্রতি অত্যন্ত হিংসা হয়? তুমি জানো আমার কাছে কি রয়েছে, তা তোমার কাছে নেই, তা তুমি কখনো গ্রহণ করতে পারবে না, তার ভার তুমি কখনো বইতে পারবে না। শুধুমাত্র একটি সিংহাসন নিয়ে আনা কথা নয়, কথা হচ্ছে তুমি সেই সিংহাসনকে নিয়ে আসতে চাও কিভাবে আর কেন? তুমি চেয়েছো সেই সিংহাসন সকলের সামনে এনে রাখতে, তুমি চেয়েছো সবাই বাহাবা দিক, তোমাকে সবাই বাহাবা দিক, কিন্তু আমি তো সেই সিংহাসন নিজের হাতে টেনে আনতে চাইনি। আমি জানি আমি দোয়া করলেই সেই সিংহাসন এখানে এসে চল পৌঁছে যাবে, আর সেই সিংহাসন কারা নিয়ে আসবে? তারাই তো যারা মালাইকা তোমার চেয়ে তো খুব দ্রুততম সময় সে কাজ করতে পারবে। এখানেই তফাত, তুমি তোমার শক্তিকে দেখাতে চেয়েছ, আর আমি শুধু বলেছি যে চোখের পলকে নিয়ে আসতে পারবো। আমি বলিনি যে এখানে এনে সবার সামনে তাকে দাঁড় করিয়ে দেব। তোমার এই ব্যাপার নিয়ে নিজের ভেতরে রাগুনে জ্বলা অনুচিত। সেরাক তার সেই সমস্ত কথার কোন উত্তরই দিল না। সে হাকিম তা জানত, কিন্তু হাকিম তার যতটুকু বলার উচিত ছিল ততটুকু তিনি বলে গেলেন, কিন্তু যাবার সময় তিনি বলে যান এই কথাও, সেরাক তুমি সেই আংটি চুরি করার চিন্তা ভাবনা থেকে দূরে থাকো, তা যদি তুমি একবার চুরি করো তা তোমার জন্য বড় ধরনের বিপদ বয়ে আনবে, আর তুমি যাদেরকে এখানে বেঁধে রেখেছ তাদের ভেতরে একজন রয়েছে যে তোমার চরম ক্ষতি সাধন করতে পারে যে কোনো সময়, সে কিন্তু তোমার রূপ নেবে, আর যদি সে একবার তোমার রূপ নিতে পারে তাহলে মনে রেখো সে কিন্তু অন্দর মহলে প্রবেশ করবে, যে অন্দর মহলে কারোর প্রবেশের কোনো হুকুম নেই, তোমারও নেই, কিন্তু তোমার সুরত ধারণ করে সে সেখানে উপস্থিত হবে, দায়ভার তোমার উপরে যা পড়বে। তুমি অত্যন্ত সাবধানী হও, নিজের ভেতরের আগুনে জ্বলো না এইভাবে, নিজের ভেতরের আগুনকে শান্ত করো, তোমার হাতে সবচেয়ে বড় দায়িত্ব অর্পিত। এ কথা বলে তিনি চলে যান। সেই হাকিম সেখান থেকে চলে যাওয়ার পরে সেরাকের মাথায় যেমন, মানে মাথা নয় তার চিন্তায় যেরকম ছিল সে আংটির কথা, ঠিক তেমনি হুট করে তার মনে হল অন্দরমহলে কে তার স্রোত নিয়ে প্রবেশ করবে, এই পর্যাদের ভেতরে কার সাহস হতে পারে এত? এই কথা ভেবে সেই সমস্ত বজ্জাত জিন্দুর দিকে তাকায়, যাদেরকে সে নিজে এইখানে হুকুম দিয়ে কাজ করাচ্ছে, যারা সেকল বন্দী অবস্থায় রয়েছে। এই বজ্জাত জিন্দের ভেতরে কেবল একজনকে একটু সন্দেহজনক লাগে তার বেশি, যাকে সন্দেহজনক মনে হতে লাগলো তাকে সন্দেহ করাটা আসলে অন্যায় নয়। তার নাম আসমোডিয়াস। এমন এক ধুরন্ধর শয়তান যার সমস্ত কথার মধ্যে রয়েছে কপটতা, তার সমস্ত কর্ম হচ্ছে অলসতা, তবুও সে এখানে কাজ করছে প্রাণ ভয়ে। কিন্তু এই অলসতা যেমন সে দেখাচ্ছে ঠিক তেমনি তার কপটতা একদম চালু। এর দিকে নজর রাখতেই হবে সেরাককে। কিন্তু সেরাক জানত না আসলেই অ্যাসমোডিয়াস সেরাকের রূপ নিয়ে সেই অন্দর মহলে একসময় ঠিকই প্রবেশ করবে। সেই রাতের বেলা কোর্টিয়ারের বাইরে সেরাক সকলের উপর নজর রেখেছিল, যেটা তার দায়িত্ব। টেম্পল অফ সলোমনের সে কোর্টিয়ারে সে সবার উপরে নজর রেখেছে যারা যারা কাজ করে যাচ্ছে। এক অমানসিক কাজ, কোন মানুষের পক্ষে তা করা সম্ভব না। যে কাজগুলো তারা করছিল তার ভেতরে রয়েছে বিশাল বড় বড় পানির ডেক তৈরি করা। পানির সেই ডেক অন্য কোন সাধারণ ধাতু দিয়ে তৈরি হবে না, তা তৈরি হবে ব্রোঞ্জ দিয়ে। দুটি বিশাল বড় পিলার তৈরি হচ্ছে ব্রোঞ্জের, এবং সেই সাথে অসংখ্য ছোট এবং মাঝারি পিলার। একটি স্তম্ভ তৈরি হবে, সেই সাথে তৈরি হবে সেই চেম্বার, যে চেম্বারে রাখা হবে তাবুতে সাকিনা। সকলের প্রতি নজর রয়েছে সেরাকের এই মুহূর্তে, কিন্তু তবুও সে দূরে দেখতে পাচ্ছে না। তার দৃষ্টিসীমা ছোট হয়ে আছে, কারণ তার চিন্তা চেতনায় অন্য একটি কথা ভেসে বেড়াচ্ছে। কথাটা হচ্ছে সেই কথাটাই, চোখ বন্ধ অথবা চোখের পলক আর উঠে বসার সময় কে কাছেতে বেশি দ্রুত গতিতে নিয়ে আনতে পারত, কে কিভাবে সে সিংহাসন এখানে আনতে পারত, কত দ্রুত গতিতে উঠে বসতে গেল তো সময় লাগার কথা, চোখের পলকে কি সেই পরিমাণ সময় লাগার কথা, নারো কম নারো বেশি। ভেতরে থাকা অহংকার তাকে এমন ভাবে নাড়িয়ে দিয়েছে যে সে তখন আরো বেশি হিংসাকত হয়ে উঠল। ঠিক সেই সময় অন্দর থেকে এমন এক হাঁক ঢাক ভেসে এলো যে সবাইকে উপস্থিত হতে বলা হচ্ছে সেইখানে। হুট করেই নবীর অন্দর থেকে এমন এক রাগ ঢাক এলো, সবাইকে উপস্থিত হতে হবে এখানে এক্ষণেই। সেইখানে উপস্থিত হওয়া প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা কীট পতঙ্গ, প্রত্যেকটা জিন এবং সর্বশেষ বাতাস যে চারপাশে ঘোরাফেরা করছে, তখন সকলেই সেইখানে, নবী সেখানে সবার সামনে, নবী সেখানে সবার সামনে একবারই একটা কথা উচ্চারণ করলো শুধুমাত্র। নতুন তৈরি হওয়া সেই অন্দর মহলের কাছে কে গিয়েছিল, কে সে যে সেই অন্দর মহলের সীমানা অতিক্রম করে আরো ভেতরে প্রবেশ করেছিল, সবাই উত্তর দিল না। কিন্তু তার ভেতরে একজন ছিল চুপ, সে ছিল হামাইয়াল। ওই জিনদের ভেতরে একজন যিনি পানির ডেকের কাজ করছিল, পানির ডেক। কতগুলো পানির ডেক তৈরি হওয়ার কথা, সেই পানির ডেক তৈরি করার মাঝখানে জাহাজে যে অন্দর মহল তৈরি হল, সেই অন্দর মহল কেন তৈরি করা হলো এত দ্রুত, ওই অন্দর মহলে কে রয়েছে, কেন ওই অন্দর মহলের মেঝে অনেকটা চাকচিক্য পরিমাণ দেখানোর মতো, যেন সেখানে দাঁড়ালে এই যেন রূপ প্রকাশ পায়, কেন সে অন্দর মহল তৈরি হয়েছিল তা ওই হামিয়াল দেখার চেষ্টা করেছিল। সে ওই অন্দর মহলের সীমা অতিক্রম করেছিল, নবী তা টের পেয়েছেন। সেরাক যখন এই খবরটা নিজের মুখে শুনতে পায়, অর্থাৎ হামিয়ালের মুখে, সে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে তখন তার প্রতি। এবং নবী যখন তাকে শাস্তি দেওয়ার ঘোষণা দিলেন, ঠিক সেই মুহূর্তে হামিয়ালকে ধরে সেরাক এত দ্রুত উপরের দিকে উঠতে শুরু করে যে কোনো মানবের পক্ষে সম্ভবই না। কেবল সেই পরিমাণ শক্তি ইফ্রিতের পক্ষে সম্ভব। সে সেই এত তীব্র গতিতে উপরের দিকে উঠতে শুরু করে, পৃথিবীর আকাশমণ্ডলের সীমানা পার করে সে মহাশূন্যের এমন এক অংশে যেয়ে পৌঁছায় যেখানে তখন পর্যন্ত পৃথিবীর উপরে ছায়া রয়েছে। ছায়া, পৃথিবীর নিজের ছায়া সেই কক্ষপথের উপরে। সেইখান থেকে আর একটুখানি সামনে এগুলেই পৃথিবীর ছায়া শেষ হয়ে যাবে, এবং সেই দূরবর্তী নক্ষত্র যাকে সূর্য বলে সবাই, সেই সূর্যের তেজ প্রকাশ পাবে সেইখানে। তখনই সেই সূর্যের দিকে একদম ছুঁড়ে মারা হামিয়ালকে, যা আর কিছু দূর পার হওয়ার পরে হামিয়ালের মৃত্যু ঘটিয়ে দেয়। এত দ্রুত বেগে সে ছুটতে শুরু করে হামিয়েল, সেই যে ছুঁড়ে মারাটা পাথর যার গতি অনেক বেশি বৃদ্ধি পায়, ঠিক সেইভাবে সে একদম নিক্ষিপ্ত হয় সূর্যের দিকে। ওই নির্দিষ্ট সীমানায় পৌঁছানোর পূর্বেই হামিয়ালের মৃত্যু হয়। সেরা কার্যই করুক না কেন, নিয়ম নীতি ভঙ্গ অন্য কেউ করুক তা সে পছন্দ করে না, সে নিজে যেই কোনো নিয়ম নীতি ভাঙতেই পারে যে কোনো সময়, নিয়ম বানায়ও সে, নিয়ম ভঙ্গ করেও সে। কিন্তু এত ক্ষিপ্ত গতিতে সে কেন এই কাজ করল প্রশ্ন থেকে যায়। তাহলে কি তার নিজের কোনো ইচ্ছা ছিল অন্দরমহলে কি হচ্ছে সেই ব্যাপারে জানার? কিন্তু সেই যাত্রায় হামিয়ালের মৃত্যু অন্যান্য বন্দি শয়তানদের ভেতরে একরকমের আতঙ্ক ছড়িয়ে দেয়। ওই আতঙ্কটা হচ্ছে যে কোনো সময় এসে কোনো না কোনো কারণ দেখিয়ে তাদেরকে মেরে ফেলা হতে পারে, কঠিন নয় তাদেরকে মেরে ফেলা। সেই দিনের পর থেকে সে আরো অতি সাবধানী, সে আরো অতি সাবধানী এবং বাকি সকলের উপরে তার নজর আরো বেশি তীক্ষ্ণ। কার? সেরাকের। তখন টেম্পল অফ সলেমনের বাউন্ডারির কাজ চলছিল, অর্থাৎ সীমানা প্রাচীরের। সীমানা প্রাচীরের কাজ চলাকালীন অবস্থায় একদিন নবীর হুকুম আসে, ঠিক দুপুরবেলা নবীর হুকুমে সেখানে উপস্থিত হয় সেরাক। তখন নবী সেরাককে আদেশ দেয় এই টেম্পল অফ সলেমনের আশপাশ থেকে শুরু করে সমস্ত শহর, এই সমস্ত শহরের যত ধরনের উন্নতি প্রয়োজন, যত ধরনের আর্কিটেকচার পরিবর্তনের প্রয়োজন, যত ধরনের কাজ করা প্রয়োজন, যত ধরনের ডিজাইন করার প্রয়োজন, সেই কাজে যেন সে লেগে যায়। অর্থাৎ শুধুমাত্র টেম্পল অফ সলেমনের কাজ এই মুহূর্তে তার হাতে নয়, গোটা শহরকে সুসজ্জিত করার কাজ এই মুহূর্তে তার, গোটা শহরকে সুন্দর দেখাবার, গোটা শহরের প্রত্যেকটা স্থাপনা সুন্দরভাবে দেখার, এই সমস্ত কিছুর দায়িত্ব এই মুহূর্তে সেরাকের হাতে। অর্থাৎ একটি ব্লু প্রিন্ট তৈরি করতে হবে এবং সেই ব্লু প্রিন্ট মোতাবেক মানবরা যে সমস্ত ঘর বাড়িতে অবস্থান করছে সেই মানবদেরকে তাতে সেই ঘর বাড়ি পরিবর্তন করতে হবে, তাতে করে পুরো শহরের সৌন্দর্য অত্যন্ত অমায়িক হবে। কারণ এই শহরের একবারই উন্নতি হবে এবং এই উন্নতির সাথে সাথে টেম্পল অফ সলোমনেরও উন্নতি হবে। ঠিক এমন একদিন যেই দিন প্রথম আচার অনুষ্ঠান পালন হবে সেই দিনটা হবে ঈদ, এবং সেই দিন চারপাশে যেমন ঈদের আনন্দ থাকবে গোটা শহরও সেরকম সুসজ্জিত থাকবে, যেন পুরো শহরের উপরে নূর বয়ে যাবে নূর। সেরাক সেই ব্লু প্রিন্ট নিয়ে কাজ করতে শুরু করে এবং ধীরে 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 শহরের কোন কোন অংশে কিভাবে কি পরিবর্তন আনতে হবে সেই কাজ সে চালিয়ে যাচ্ছিল। একদিন নবীর হুকুমে তারা সকলে একটি ময়দানে আশপাশে অবস্থান নিয়েছিল। নবী সেই দিন সেইখানে একটি বিশেষ কাজে ব্যস্ত ছিলেন, সেই কাজ কি তারা সবাই সেটা জানে, এতে এই মুহূর্তে আমরা তা চাই না। সেই কাজ চলাকালীন অবস্থায় আবারও তার নজর পড়ে নবীর আংটির উপরে, সেই আংটি যে আংটির প্রতি তার এক ধরনের তাড়না রয়েছে, সেই আংটিটা তার কাছে পাওয়ার এক ধরনের কামনা পর্যন্ত রয়েছে। নবী সেই হুকুম পালন করার পরে সেই দিন আবার তারা শহরে ফেরত যায় সকলেই। ইতিমধ্যেই টেম্পল অফ সলোমনের কাজ প্রায় তিন ভাগের এক ভাগ শেষের দিকে, অনেক বড় কাজ, ছোট কাজ নয়, বিভিন্ন জায়গা থেকে মণিমুক্ত শুকনো করা, অত্যন্ত দামি জিনিসপত্র সংগ্রহ করে সেই জিনিসপত্রগুলো নিয়ে এনে কাজ করা তো সহজ নয়, কেমিক্যাল বাইন্ডিং এর একটা ব্যাপার রয়েছে, সমস্ত কিছু তারা সে কাজ চালিয়ে যাচ্ছে তখনও। আরেকদিন সেরাকে সর্বপ্রথম সন্দেহ হয় একটি গুপ্ত সংস্থা কাজ করছে, কারণ সে ময়দানে অবস্থান করত, যে সময় কিন্তু সে কোর্টইয়ার্ডের ভেতর অবস্থান করত, অর্থাৎ টেম্পল অফ সলোমনের যে সীমানা প্রাচীর তার ভেতরে, কিন্তু পরবর্তীতে সে ময়দানে অবস্থান করা শুরু করলো, অর্থাৎ দূর থেকে সে সবার দিকে নজর রাখত, যাতে করে কেউ যদি ফাঁক ফোকর দেয় তাকে ধরে পৃথিবীর বাইরে নিয়ে সূর্যের দিকে যাতে সে ছুঁড়ে মারতে পারে। কিন্তু সেই যে প্রান্তরে সে বসে রয়েছিল দেখার জন্য, তখন তার সম্মুখে প্রথমবারের মতো গুপ্ত সংস্থা নজরে আসে। চারজন সদস্য, তারা বাইরে থেকে এমন ভাবে পুরো প্রক্রিয়াটাকে দেখছিল যেন এই পুরো প্রক্রিয়াটা তাদের কাছে একদম নতুন। তারা এর ভেতরে জাদু টের পাচ্ছিল। তারা সেই সময়কার লোকদের বংশধর যারা মিশরে গোলামি করত, তাদের বংশধর। এদের ভেতর এক ধরনের মুনাফিকি সবসময় লক্ষণ দিয়ে দেখা দেয়, যখন এই সুন্দর স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তার ভেতরও তারা জাদুকে খুঁজে বের করে। তাদের মনে হচ্ছিল সেটা জাদু, তাদের মনে হচ্ছিল এই যে যারা এইখানে রয়েছে, যারা এখানে কাজ করছে, তারা তাদের ভগবানের মতো হতে পারে অথবা ভগবানের দেবদূত হতে পারে তারা। এই চারজন ব্যক্তিকে দূর থেকে কিন্তু দেখছিল সারাক। ওই চারজন ব্যক্তির পক্ষে সেটা জানা সম্ভবই না যে তাদেরকে কোন জিন দূর থেকে দেখছে, সম্ভবই না। তাদের ভেতরে একজনকে সে ফলো করতে শুরু করে। যাকে সে ফলো করতে শুরু করে সে হেঁটে গিয়েছে 5 দিন এবং 5 রাত, এত দূরে সে হেঁটে গিয়েছে। এবং সে হেঁটে যাবার পরে সে যে অঙ্গরাজ্যে যেয়ে পৌঁছায়, সেই অঙ্গরাজ্যটাও কিন্তু সেই কাছাকাছি এলাকা যেখানে মুসা আলাইহিসসালামের সময়কার সেই ইহুদিরা গাড়ি গেছিল পরবর্তীতে, মানে সেই সময়কার বংশধর দ্বারাই পরবর্তী ওইখানে ঘাটি গেছে। এবং একজন বয়স্ক ব্যক্তি সেখানে, তার কাছে 10 কমান্ডমেন্টের কিছু কমান্ড ছিল তার কাছে। তখন বলা যেতে পারে সে আসমানি কিতাবের কিছু অংশ তার কাছে তখন ছিল। সে কিতাবের অংশ যে ব্যক্তির কাছে ছিল তার কাছে কিছুক্ষণ অবস্থান করার পরে মলেকের অনুভূতি সে টের পায়। মলেক, সেই শয়তান যে গোবৎস পূজা রচনা করিয়েছিল। মুসা আলাইহিসসালাম যে সময়ে তূর পর্বতে ছিলেন তখন ইহুদিদের ভেতরে একটা নতুন গড অর্থাৎ নতুন দেবতার আবির্ভাব ঘটানো হয়, তা মলেকের মাধ্যমেই ঘটে। সেই মলেক কোনো না কোনো ভাবে তখন পর্যন্ত এই যে বয়স্ক মানুষ তাকে কোনো না কোনো ভাবে তার চিন্তা চেতনার উপরে বিস্তার লাভ করেছিল। সেই মলেকের উপস্থিতি সেটার পায়, অর্থাৎ এমন কোন চক্র রয়েছে, এমন কোন চক্র এই মুহূর্তে কাজ করছে যে নবীর বিরুদ্ধে কাজ তো করছেই। এই গুপ্ত সংস্থা সম্ভবত তাদের বুদ্ধিটা হচ্ছে এটা যে তারা নবী চলে যাওয়ার পরে তারা কোনো ভাবে টেকওভার করে নিবে, নবী সাম্রাজ্যের উপরে তারা কোনো ভাবে তারা টেকওভার করে নিবে। এবং সেই প্ল্যান সুন্দর মতো সেই বয়োবৃদ্ধের কল্পনার মধ্যে কাটিয়ে দিচ্ছে মলেক। সেটা সেরা কিন্তু বুঝতে পারে, কিন্তু সে একজন ইফরিত, সে তার উপস্থিতি কাউকে টের পেতে দেয়নি। সে চিন্তা করল নবীকে এই কথা জানাবে। সে পৌঁছে যায় নবীর কাছে কিন্তু অনুমতি মিলে না, সাক্ষাতের কোনো অনুমতি সে পাচ্ছে না। প্রায় 3 সপ্তাহ সে কোন রকম সাক্ষাৎ প্রাপ্ত হয়নি নবীর। এই 3 সপ্তাহ সে নবীর কাছ থেকে যেহেতু সাক্ষাৎ প্রাপ্ত হয়নি, সে ডিসাইড করল এই খবর আর সে তাকে কখনো দেবেই না, বরং সে কিছুটা নবীকে আগ্রাসী করে তোলার জন্য অর্থাৎ নবীকে একটু রাগিয়ে দেওয়ার জন্য একটু শিথিলতা দেয়, টেম্পলের কাজে একটু শিথিলতা দেয়। টেম্পল অফ সলোমনের তখনকার কাজ ছিল সেই 2টি স্তম্ভ দাঁড় করানো, যে 2টি স্তম্ভ ডানে এবং বামে থাকবে প্রবেশদ্বারের। এই 2টি স্তম্ভকে তৈরি করা অনেক বেশি কঠিন, ব্রোঞ্জকে গলিয়ে সেটাকে একটা নির্দিষ্ট খাপে নিয়ে বিশাল এক চক্র তৈরি করে তার ভেতরে এটাকে টিউবের মতো করে স্থানান্তর করে এই গলিত ব্রোঞ্জকে কিভাবে একটা শক্ত লম্বা আকার দেওয়া যায় তা সেই সময়ের জন্য অনেক কঠিন। সে কাজে সকলেই ব্যস্ত ছিল। সেদিন একটু ধীর গতিতে কাজ করতে বলা হল। নবী সেটা জানতে পারলেন তখন যখন রাতের ইবাদতে ব্যস্ত ছিলেন। নবী যখন রাতের ইবাদতে ব্যস্ত ছিলেন এবং যখন জানতে পারলেন, যখন তাকে জানানো হলো সিরাক ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করতে শুরু করেছে, তখন নবী সিরাককে তার দরবারে উপস্থিত হওয়ার আদেশ দিলেন। নবী সিরাককে দরবারে উপস্থিত হওয়ার আদেশ দেওয়ার পরই সিরাক বাধ্য হয় দরবারে উপস্থিত হতে। সেই সময় রাতে দরবারে কেউ ছিল না, নবী এবং সিরাক বাদে। নবী তখন সিরাকের উদ্দেশ্যে বলল, তুমি জানো পেছনে যে অন্দরমহল রয়েছে ওই অন্দরমহলে এই মুহূর্তে কারা আছে? সিরাক ওই অন্দরমহলের দিকে তাকালো, কিন্তু অবিশ্বাস্যভাবে সে অন্দরমহলের ভেতরে দেখতে পাচ্ছে না। বরং সেই সময় সে প্রথমবারের মতো এক ধরনের থ্রেট অনুভব করল, থ্রেট বা হুমকি। নবী তখন একদম পরিষ্কার করে দিলেন, অন্দরমহলের ওই ঘরে এই মুহূর্তে অবস্থান করছে একজন ফেরেশতা। আমি কিচ্ছু বলতে যদি চাই বলার পূর্বে সে তোমাকে ধ্বংস করে দেবে। তোমার তো দুঃসাহস হলো কিভাবে কাজে ধীর গতি আনার? তখন সিরাক নবীর উদ্দেশ্যে বলল যে সে অত্যন্ত ক্ষমা প্রার্থী, কিন্তু সে বারবার নবীর সাথে দেখা করার জন্য চেষ্টা করছিল নবীকে একটি গুপ্ত খবর দেওয়ার জন্য। সেই সময় নবী সেই গুপ্ত খবর, যে গুপ্ত খবর সিরাক তাকে দিতে চাচ্ছিল, সেই খবরটা নবী তখন সিরাককেই শুনিয়ে দেয়। নবীর মুখ থেকে সেই সংবাদ পাওয়ার পরে সিরাক জিজ্ঞেস করল, আপনি জানলেন কিভাবে? এই প্রথমবার সিরাকের একটা বোকামি প্রকাশ পেয়ে গেল, কারণ সিরাক ভুলে গিয়েছিল নবী হচ্ছেন একজন নবী, তিনি কোন সাধারণ বাদশাহ নন। এই কথাটাও নবী তাকে মনে করিয়ে দেন, তাকে মনে করিয়ে দেন যে আমি কে আর তোমার কাজ কি। তখন সিরাক তার সেই ভুলটা বুঝতে পারে এবং সে নিজের কাজে ফেরত যায়। যেটা তার নিজের কাজ তা হচ্ছে সবার উপর নজর রাখা এবং দ্রুত গতিতে সেই কাজ পুষিয়ে দেওয়া। যে কাজে ধীর গতির কারণে কিছুটা পিছিয়ে গিয়েছিল, নিজে সেই কাজ কিছুটা আগিয়ে দিয়ে একেবারে যতটুকু সময় পর্যন্ত আগিয়ে দেওয়া উচিত অর্থাৎ কাজকে পূরণ করিয়ে দেয় সে নিজেই। কাজ চলছে তখন। একদিন মাগরিবের কিছু সময় পূর্বে পুরো প্রাসাদ খালি, কেউ সেখানে নেই। প্রহরায় যারা রয়েছে তাদের মধ্যে থেকে কেউ রয়েছে বাতাস, কেউ রয়েছে মানুষ, কেউ রয়েছে পাখি, কেউ রয়েছে এক অদ্ভুত ধরনের শক্তি। তখন সেইখানে প্রবেশ করে সিরাক। যখন সেখানে প্রবেশ করে সে প্রথমবার অনুভব করল এবং তার ভেতরে এক ধরনের তাড়না অনুভব করল যে বাদশাহ সিংহাসনে বসলে কেমন লাগবে। প্রথমবার তার মনে হল যে বাদশাহ সিংহাসনে বসলে তার কেমন লাগবে। তার ভেতরে খোয়াইশ পূরণ করার জন্য ঠিকই সিংহাসনে বসল। সে সিংহাসনে এমন ভাবে বসল, সে কিছু সময় যখন বসে রয়েছে তাকে পার করে যাচ্ছিল একদল জিন। সেই জিনদের কাজ হচ্ছে সাবান তৈরি করা, অর্থাৎ যে ধরনের দ্রব্য দিয়ে শরীর মুছলে গোসলের সময় শরীর একদম পরিষ্কার হয়ে যাবে। সেই একদল জিন যখন পাশ দিয়ে যাচ্ছিল তারা সেই দূরে থেকেই ঠিক যেইভাবে বাচ্চাকে সম্মান জানানো হয় তারা ঠিক সেইভাবেই সম্মান জানায়। সিরাক এই পুরো ব্যাপারটাকে এমন ভাবে বুঝল যে সমস্ত ক্ষমতা এই মুহূর্তে সেভাবে নিজের কাছে, কিন্তু তারপরও তারা সম্মান জানালো একজন নবীকে, আল্লাহর নবীকে। অর্থাৎ সেরাকের কাছে তার এই ক্ষমতা আসলে তুচ্ছ মাত্র, আল্লাহ নবীর কাছে একদম তুচ্ছ। সেরাক কিছুই না। এই উপলব্ধি তাকে আরো বেশি ধাক্কা দিল। তার অন্তরে চলতে থাকা হিংসা, প্রতিহিংসা, কামনা, বাসনা সমস্ত কিছুর ভিতরে এক ধরনের ঝড় তৈরি করে। সে সেখান থেকে তখন চলে যায়, কিন্তু রাতের বেলায় তার আবার সেই একই জায়গায় ডাক পড়ে, শুধুমাত্র তার। যখন সেইখানে সেরাক প্রবেশ করে, সেখানে ছিলেন নবী নিজে এবং সে হাকেম। সে হাকেম এবং নবী সেখানে উপস্থিত। নবীর সামনে রাখা আনুমানিক চৌত্রিশটা কিতাব। নবী তখন সেরাকের উদ্দেশ্যে বলল একটা নির্দিষ্ট অঞ্চলের কথা, এবং সেই নির্দিষ্ট অঞ্চলের কোথায় গেলে সেরাক একটা কিতাব পাবে। সেই কিতাব সেরাকে এখানে আনতে হবে এখনই। নবীর হুকুম মানতে একদম বাধ্য সেরাক। সেই নির্দিষ্ট অঞ্চলে যেয়ে পৌঁছায়। ওই নির্দিষ্ট অঞ্চলে যেয়ে পৌঁছানোর পরে যেখানে তাকে বলা হয়েছিল যে কিতাবটা রয়েছে, সে কিতাবের কাছে যাবার পরে সে আশ্চর্যজনক জিনিস দেখতে পায়। ওই কিতাব যে জড়িয়ে ধরে রয়েছে, সে মারা গিয়েছে কত বছর আগে তার কোন ইয়ত্তা নেই। তার শরীরের কিছু অংশ পর্যন্ত পচে যেয়ে সেই কিতাবে লেগে রয়েছে, লেগে থেকে তা আবার শুকিয়ে গেছে। ওই কিতাবের উপরে তখনও তার হাতের একটা অংশ অর্থাৎ হার এমন ভাবে রাখা যেন সেই কিতাবকে আঁকড়ে রেখেছিল মৃত্যু সময়। ওই কিতাবটা সে নিজের হাতে নেয় এবং নিজের স্বীয় ক্ষমতা বলে সমস্ত নাপাকি সে ওই কিতাব থেকে সরিয়ে ফেলে, যাতে করে নবীর অসম্মানহানি না হয়। কারণ এখন এই মুহূর্তে নবীর প্রতি সে অত্যন্ত শ্রদ্ধাশীল, কিন্তু তার এই শ্রদ্ধা কিছু সময়ের ভেতরে যে উড়তে যাচ্ছে এটা সে জানে না। সে কিতাব নিয়ে সে যখন পৌঁছায় নবীর দরবারে, সে চৌত্রিশটি আনুমানিক চৌত্রিশটি সংখ্যায় সে কিতাবের সাথে এই কিতাবটাও সেখানে রাখা হয়। একটা বিশাল বড় অল্টার নিয়ে আনা হয়, বেদি, যে বেদির উপরে ছিল জ্বলন্ত কয়লা। এক এক করে প্রত্যেকটা বই সেই কয়লার উপরে ছুঁড়ে ফেলা হয় এবং নবী তখন সমস্বরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছিলেন। অর্থাৎ ধ্বংস করা হচ্ছিল সেই ৩৫টি আনুমানিক ৩৫টি কিতাব, যে ৩৫টি কিতাব হচ্ছে সেই কালা কিতাব, সেই কালো জাদুর কিতাব, সেই শয়তানের কিতাব, যে কিতাবগুলোকে এই মুহূর্তে ধ্বংস না করলে, ভয়ঙ্করতম জাদুগুলো চারপাশে ছড়িয়ে পড়বে। ওই ৩৫টি কিতাবই ছিল দুনিয়াতে আনুমানিক। ওই ৩৫টি কিতাবই একদম পুড়িয়ে সেদিন ছাই করে ফেলা হয়, মিটিয়ে দেওয়া হয় সবচাইতে শক্তিশালী কালোর জাদুর পুরোপুরি 99%, পুরোপুরি, বাকি 1% তা শিখে থাকা মানুষদের ভেতরে ছিল বিদ্যমান। কালো জাদু এক ধরনের বিজ্ঞান, এক ধরনের রসায়ন, যার ভেতরে বিভিন্ন রকমের পরিবর্তন এনে বিভিন্ন রকমের স্পেল তৈরি করা সম্ভব, বিভিন্ন রকমের ধাতু তৈরি করা সম্ভব। অর্থাৎ কালো জাদুকে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন নতুন কোনো কিছুকে ক্রিয়েট করার জন্য। এবং সে কালো জাদু কিভাবে করা হয়, নবীর মালিক, সমস্ত সৃষ্টির মালিক আল্লাহর বিরুদ্ধে কুফরি করে। নবীর দায়িত্ব কুফরিকে সমূলে নির্বাসিত করা। যদি কোনো কুফরি এই মুহূর্তে থাকে, তা কেবল মানুষের অন্তরে বিদ্যমান। ওই 1% মানুষের ভেতরে তখন বিদ্যমান। ওই 1% লোককে তখন কতল করার হুকুম দেওয়া হয়নি বিধায়, তাদেরকে তখন কোনো ভাবেই কতল করা হয়নি। এই 1% লোক কারা? পুরো দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা। তাদেরকে এখানে ধরে এনে শাস্তি দেওয়া একদম সহজ, কিন্তু সেই আনুমানিক 35টি কিতাব জ্বালিয়ে দিয়ে 99% একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যার কখনই ফেরত আসবে না কোথাও থেকেও। কেবল ওই 1% যার মনে রয়েছে, যাদের মনে রয়েছে, তাদের মাধ্যমে তা পরবর্তীতে ছড়াতে পারে। সেরাক এই সমস্ত ব্যাপারে সাক্ষী। তার কাছে কালো জাদু মনেই হয় না। তার কাছে এগুলোকে আসলে মনে হয় খেলনার বস্তু। এই যে কালো জাদু, স্বামী স্ত্রীর ভেতরে বিভেদ, আরেকজনের স্ত্রীকে কেড়ে নেওয়া, আরেকজনকে অসুস্থ করে তাকে হত্যা করার মতো এই ব্যাপারগুলোকে সরকার কাছে খেলাধুলা মনে হয়। অত বেশি দরকারই মনে হয় না কখনোই অ্যাটেনশন দেওয়ার জন্য। ওই কিতাবগুলো পড়ে যাওয়ার পরে নবী সেরাকের উদ্দেশ্যে কথা বলল। সে নবী সেরাকের উদ্দেশ্যে এই কথাটাই বলল, তিনি জানেন এই সিংহাসনে সেরাক আরোহণ করেছিল, তিনি জানেন সেরাক তার হাতের আংটিটাকে অত্যন্ত বেশি চায়, এবং সেই সাথে সেরাকের এই মুহূর্তে প্রচন্ড ইচ্ছা এই সিংহাসনের উপরে অধীন হবার। নবী তখন তাকে বলে, তুমি যে দুঃসাহসটা দেখাচ্ছ, যে দুঃসাহস তুমি তোমার অন্তরে পালন করছো, তা তুমি বাস্তবায়ন করতে চাও বিধায়ক, তো তুমি নিজের ভেতরে তা পালন করছো, তাই না? ঠিক এই পর্যায়ে সেরাক অস্বীকার করেনি। সেরাক বলে দিয়েছিল যে সে কেন ওই সিংহাসন চায় এবং সে কেন ওই হাতের রিংটা চায়, কারণ এই বাদশাহিয়াতের একটা মূল প্রতীক হচ্ছে সেই রিং। এই রিংয়ের ধারকই এই বাদশাহিয়াতের ধারক, ওই সিংহাসনই এই বাদশাহিয়াতের সিংহাসন। কে বসতে চাইবে না সেখানে? পুরো শহরের ডিজাইন সে বদলে ফেলেছে, সে তৈরি করছে টেম্পল অফ সলোমন, সে সমস্ত কাজ করছে বিধায় পরবর্তীতে সে চাইলেই এই সিংহাসনে আরোহণ করতে পারে। নবী তখন হাসলেন এবং নবী তখন সেখান থেকে চলে যান, কোন উত্তর দেননি তিনি। কিন্তু একটি অদ্ভুত কাজ করেন তিনি, সেই সিংহাসনের একদম মধ্যখানে তার রিংটাকে তিনি রেখে সেখান থেকে চলে যান। সেরাক কেবল সেখানে সেরাক ছিল, সে এমন একটা আয়তনে ছিল তখন, সে ঝুঁকে রয়েছে, তার দুই হাত ওই মাটির উপরে, ফ্লোরের উপরে, ওই পুরো অংশটুকু, সেই মহলের পুরো অংশটুকু যেখানে ছাদ রয়েছে, ওই ছাদে পিঠ ঠেকানো সেরাকের এই সুবিশাল আকৃতি নিয়ে সে ঝুঁকে রয়েছে। তার নজর সেই সিংহাসন এবং ওই রিংয়ের উপরে, আংটির উপরে। সারাটা রাত সে ওইভাবে ছিল, সারাটা রাত সে সেখানে ছিল, ওই রিং, ওই সিংহাসন সে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ড দেখে গেছে শুধুমাত্র এক বিশাল পরীক্ষা। তার জন্য বাদশাহ তার জন্য রিং রেখে চলে গিয়েছে, সিংহাসন ফাঁকা করে চলে গিয়েছে, সে চলে বসতেই পারে, সে চলে বসতেই পারে, এই জন্য তো রেখে যাওয়া। কিন্তু এবার কিভাবে জানি নিজের ভেতরে সেই কামনা বাসনা এই সমস্ত কিছু বিরুদ্ধে লড়ল সেরাক, এবং সে তাকিয়ে রইল শুধুমাত্র সেই রিং, আংটি আর সিংহাসনের দিকে। নবিতা জানতেন যে সেরাক এমন কাজ করে দুঃসাহস দেখাবে না। বললাম তো সেরাক এই মুহূর্তে যেমন ভালো, ওর মুহূর্তে তার খারাপ হতে সময় লাগবে না, কারণ খারাপ হওয়ার জন্য সবসময় দরকার একটা কারণ, ওই কারণ এখন পর্যন্ত সেরাকের সামনে এসে পৌঁছায়নি। তখন টেম্পল অফ সলোমনের সম্পূর্ণ প্রাচীর দাঁড়িয়ে গিয়েছিল, এবং দাঁড়িয়ে গিয়েছিল সেই দুটি বড় ব্রোঞ্জের পিলার, একদম প্রবেশদ্বারের একদম শুরুতে এই দুটি বড় পিলার। নবী সেখানে এসেছিলেন এবং সেই দুটি পিলারকে তিনি দুটি নাম দিয়েছিলেন, এই পিলার হচ্ছে এটা এবং ওই পিলার হচ্ছে এটা। এবং নবী নিজে ভেতরে প্রবেশ করিয়ে দেখিয়ে দিয়েছিলেন কোথায় কোথায় কোন কোন স্ট্রাকচার থাকবে এবং তাবুতে সাকিনা কোথায় অবস্থান করবে। ওই তাবুতে সাকিনা কিন্তু যেখানে অবস্থান করার কথা সেই জায়গাটাও চহলীয় শ্রদ্ধা হলি। তা তৈরি হবে স্বর্ণ দিয়ে ঘেরা একটি বড় আনুমানিক কয়েকশো স্কোয়ার ফিটের এক বিশাল স্থাপনা, যার ভেতরে থাকবে তাবুতের সাকিনা এবং অন্যান্য সমস্ত সমস্ত জান্নাতি, সমস্ত জান্নাতি আসবাব থেকে শুরু করে পাথর পর্যন্ত যা জান্নাত থেকে দুনিয়াতে এসছে তা সেখানে সংরক্ষণ করা হবে। এবং সেই সংরক্ষিত জিনিসপত্রগুলোকে নিয়েই নবী সেখানে প্রবেশ করবেন, অর্থাৎ এই অত্যন্ত দামি জিনিসপত্র এই মুহূর্তে নবীর কাছে রয়েছে। আসমোডিয়াস একেবারে কেঁচোর মতো গড়িয়ে 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 গড়ে সেরাকের কাছে এসে সেরাককে ফুসলিয়ে বোঝানোর চেষ্টা করল যে চাইলে সেই সমস্ত জিনিসগুলোকে সেরাকও ছুঁয়ে দেখতে পারে, বাকি সবাইও তা ছুঁয়ে দেখতে পারে। সেরাক তখন আসমোডিয়াসের উদ্দেশ্যে বলেছিল একটা কথাই, গোলাম তুই তোর কাজ কর, নিজেকে মালিক হতে আসিস না। আসমোডিয়াস সুসুর করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, এতেই সেই আসমোডিয়াস যে এখনো প্রত্যেক রাতে সেরাকের রূপ ধরে অন্দর মহলের আশপাশে ঘোরাফেরা করে, ঠিক অতটুকু পর্যন্ত যতটুকু পর্যন্ত সীমানা রয়েছে, তার বেশি ভেতরে প্রবেশ করলেই ধরা পড়ে যাবে তারা। কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আসমোডিয়াস সেই রিং চুরি করতে চায়, সেই আংটি চুরি করতে চায়, বাদশা হিয়াতে সেই প্রতীক সেই আংটি সকলের নজরে। প্রত্যেক রাতে অন্দর মহলে এক ধরনের ফিসফিসে গরম বাতাস ঘোরাফেরা করে, সে গরম বাতাস অন্য কেউ নয় আসমোডিয়াস। অন্দর মহলে সীমানাতে সে ঘোরাফেরা করে, খোঁজার চেষ্টা করে কোথায় রয়েছে সেই রিং, কোথায় রয়েছে সেই রিং, কখন যে শেকলটাকে সে ভেঙে রেখেছিল কাউকে বুঝতেই দেয়নি, এমন ভাবে শেকল সহসে নড়াচড়া করে অন্যরা কেউ কখনো বুঝতেই পারবে না যে এই শিকল নিয়ে এই বন্দি লোকেরা রাতেবেলা অন্দর মহলে যেতে পারবে। অর্থাৎ শিকল তো সেখানে রয়েছে, শিকল ভেঙে ফেলেছে সে, সবাইকে দেখায় সে বন্দি। ওই আংটির প্রতি যেমন কামনার বাসনা রয়েছে সেরাকে, ঠিক তেমনি আসমোডিয়াস সে সেরাকের রূপ নিয়ে প্রবেশ করতে চায় অন্দর মহলে, ভাঙতে চায় সীমারেখা, সীমা লঙ্ঘনকারী হতে চায় এবং সেই সাথে সে চুরি করতে চায় বাদশাহিয়াতে সেই রিং সেই আংটি। টেম্পল অফ সলোমনের প্রথম পর্ব আজকে এইখানেই শেষ, পরবর্তী পর্ব প্রচার হবে আগামী বৃহস্পতিবার। শরীরে যেন অবসাদ ছেয়ে গেছে, দুটা পা এমন করছে যেন মনে হচ্ছে সে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, তবু ওই অবস্থায় সে দরজার বাইরে দাঁড়ানো। আজান শেষ হয়ে গেছে অনেকক্ষণ হইছে, কিন্তু অন্ধকার কাটেনি। বয়োজ্যেষ্ঠদের ভেতরে একজন দাঁড়ানো সেইখানে, তিনি শুধুমাত্র জিজ্ঞেস করলেন, মুনতাসির ভয় পেয়েছিস? মুনতাসির উত্তর দেয়নি, ওর হাব ভাব দেখে সে বয়োজ্যেষ্ঠতা বুঝেন। বয়োজ্যেষ্ঠকে কাছে ডাক দিলেন এবং কাঁধে হাত রেখে বললেন, আমার সাথে নামাজে চলো। সে বয়োজ্যেষ্ঠের সাথে হেঁটে হেঁটে সে তাদের মসজিদ পর্যন্ত যায়, মসজিদে জামাতে নামাজ আদায় করে ফজরের। ওই জামাতে নামাজ আদায় করার পরে ওই মসজিদে সে ঘুমিয়ে যায় রীতিমত। সর্বশেষ তার মনে রয়েছে সেজদা থেকে ওঠার সময় সালাম ফিরানোর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, এরপর আর কোনো কিছু তার মনে নেই। আসলে মুনতাসির প্রচন্ড ভয়ে যেমন ভয় পেয়েছে ঠিক তেমনি শক্তিহীন হয়ে পড়েছে, ক্লান্ত শরীর কাত হয়ে ঘুমিয়ে পড়েছে, তখনই নামাজ সে শেষ করতে পারেনি। জাগাতে চেয়েছিল লোকজন, গুটি কয়েক লোকই তো জমাগম হয় হজরের নামাজের সময়, তখন সে বড় চেষ্টা করেছিল যে না থাক ঘুমাতে দাও। আবার তিনি নামাজ পড়াচ্ছিলেন, তিনি নিজেও জানেন মুনতাসির কি করছে। মুনতাসিরদের এলাকা ওই এলাকা অনেকটা গ্রামের মতো আবার শহরের মতো দুটোই। মসজিদ থেকে যখন তার ঘুম ভাঙল, মসজিদ থেকে সে বেরিয়ে বাড়িতে ফেরত এলো এবং বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলার জন্য সে দুপুরে খাবারের পরে বসল। বয়োজ্যেষ্ঠরা কয়েকজন, যখন তারা বসল মুনতাসির তাদেরকে বলল গত রাতের কথা, বিশেষ করে দেয়াল পড়ে যাওয়ার কথা, সবকিছু কেঁপে ওঠার কথা, শব্দগুলোর কথা, আর শেষ দিনের ছায়া, ওই যে টানেলের মতো জঙ্গল, আলো, চাঁদের আলো, সে আলোর যে ছায়া যে ঘরের ভিতরে পড়েছিল শেষ দিনের, এই সমস্ত কিছু মুনতাসির তাদেরকে জানালো। বয়োজ্যেষ্ঠদের ভেতর থেকে একজন তখন মুনতাসিরকে উদ্দেশ্য করে বলল, দেখ তুই এমন একটা জায়গায় এমন একটা সময়ে এসে উপস্থিত হয়েছিস, এখন ওরা তোর মনোবল ভাঙার চেষ্টা করবে। আমরা জানি তোর অন্তর অনেক ভার, তুই এই ভারী অন্তর থেকে বের হ, দুষ্ট চক্রান্ত থেকে তুই বের হ। ওই দুষ্ট চক্রান্ত তোর ভেতরটাকে শেষ করে ফেলছে, যেখানে তোর কোনো দোষ নেই, দুষ্টদের প্রতি কোনো ভালোবাসা টান রাখিস না, অন্তরের ভার ছেড়ে দে, নিজেকে আর ভারী করিস না, ওরা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে, ওরা আজ যখন এইটুকু করেছে সামনে আরো বেশি করবে, তোকে মারাত্মক ধোকায় ফেলবে, তুই কিন্তু চিল্লা বন্ধ করবি না, ওরা তোর সাথে খুব তাড়াতাড়ি দেখা দিতে শুরু করবে, খুব তাড়াতাড়ি, নইলে এত তাড়াতাড়ি ছায়া পড়তো না। ওরা কিন্তু জানে তোর হিম্মতের ব্যাপারে, ওরা জানে তোর দিলের খবর, এই দিলের খবর জানে দেখেই ওরা সেটা ব্যবহার করতে শুরু করে দিয়েছে। তোর দিল শক্ত কর, তোর কল্প ঠিক কর, তুই পারবি, তুই পারবি দেখে তুই এখন পর্যন্ত এগিয়ে এসছিস, কিন্তু আমরা তোকে সাবধান করি, এখন কিন্তু চোখের সামনে এসে কেউ দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলবে এমন না, বাস্তবে মনে হবে তুই প্রচন্ড সুখে রয়েছিস, কিন্তু তা ভুল। তুই যখন চিল্লা শুরু করবি তুই নিজে বুঝতে পারবি না তুই কি চিল্লায় রয়েছিস না তুই কোনো অবস্থার দুনিয়ায়। অবস্থার দুনিয়া অনুভব হবে বাস্তবের মতো, কিন্তু ভুলেও ভুলেও যদি বসে থাকিস তো উঠিস না, যদি দাঁড়িয়ে থাকিস তো বসিস না, যদি শুয়ে থাকিস তো উঠে বসিস না, ডানেও কাত হোস নি বামেও কাত হোস না, কেউ কথা বললে তার সাথে কথা বলিস না, কারণ তুই বাস্তব ধরতে পারবি না, তোকে দেখাবো অবাস্তব কিন্তু তোর মনে হবে বাস্তব। এই জন্য বলি ওই ঘরে ঢোকার পরে তোর যদি মতি ভ্রম হয় তবুও যে অবস্থানে তুই নিজেকে খুঁজে পেয়েছিস ওই অবস্থানেই থাকবি, বাইরে নড়াচড়া করবি না। মুনতাসিরকে একদম সুন্দর মতো তারা বুঝিয়ে দেন। মুনতাসির তখনও অপারগতা প্রকাশ করে যাচ্ছিল, কিন্তু বয়োজ্যেষ্ঠরা ওকে বারবার বলছিল যে তোর পক্ষে সম্ভব, তুই তো এতদিন পার করে ফেলেছিস। মুনতাসির সেখান থেকে উঠে যায় এবং নিজের মন মতো ধীরে সুস্থ হাঁটতে হাঁটতে দূরে একটা এলাকার কাছে যে বসে, এলাকাটা তাদের যে এলাকা সে এলাকা সীমানার বাইরে, প্রায় সীমানা ঘেঁষে এলাকা, সে তাকিয়ে আছে এখনো, সে এখন আকাশের দিকে তাকিয়ে রয়েছে, লক্ষ্যহীন ভাবে সে তাকিয়ে থাকে, আর তার চোখের সামনে ফুটে ওঠে কিছু দৃশ্য যা তাকে কান্না দেয়, রাগ দেয়, দুঃখ দেয়, বেদনা দেয়, আর ভীষণ কষ্ট দেয়, সে সাথে অবসাদ। এর থেকে সে বের হতে পারছে না, সে ভালোবাসার মানুষটাকে যেমন সে প্রচন্ড ভাবে মিস করতে শুরু করেছে ঠিক তেমনি এই স্মৃতিগুলো প্রচন্ড ঘৃণাদায়ক। মুনতাসির সারাদিন কোনো কাজ নেই দেখে সময় যেমন ওর কাটছে না ঠিক তেমনি বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলার পর থেকে ওর কেন জানি মনে হলো যে ওর চিল্লা আরো আগে শুরু করা দরকার। ও কেমন যেন এক ধরনের কনফিডেন্স পেতে শুরু করলো নিজের ভেতরে, এবং তার আসলে সেই সময় মনে চাইছিল চিল্লা শুরু করতে, কিন্তু দিনের বেলা তো সম্ভব না। এই প্রথম সে চিল্লা করার মতো নিজের ভেতর থেকে এক অনুভূতি পেতে লাগলো যে না, চিল্লায় আজ বসা উচিত খুব দ্রুত। নির্দিষ্ট সময়ের পূর্বে চিল্লায় বসলো মুনতাসির। ঘরের এক কোণে ঝুলছে আগর, পুরো ঘর অন্ধকার। ওই দেয়ালের দিকে সে একবার তাকালো, যে দেয়ালটাকে সে গত রাতে দেখেছে পড়ে যেতে। ওই দেয়ালের দিকে তাকিয়েছে সে এমন ভাবে যেন ওই দেয়ালের ওই পারে যদি কেউ থাকে তাকেই যেন সে ইশারা দিচ্ছে। বোঝালো যে মুনতাসির জানে এই সব থাপ্পাবাজি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ধীরে 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 চিল্লা সে পালন করতে শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শব্দগুলো ঘরের একো হয়ে চারপাশ ঘুরে তার কান পর্যন্ত সে পৌঁছে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওদিকে একটা খবর বয়োজ্যেষ্ঠরা পেয়ে যান, মুনতাসির সময়ের আগেই আজ চিল্লায় বসে গেছে। প্রত্যেকটা লোক তারা জানত যে মুনতাসির কেন আজ আগে বসে গেছে, কারণ মুনতাসির নিজের ভেতরে সেই কনফিডেন্সটা পাচ্ছে, অর্থাৎ সাহস। কিন্তু আসল কথা কেউ জানে? জানে না। আসল কথা হচ্ছে মুনতাসির ওই স্মৃতি তার ডুবে থাকতে চায় না, এই জন্য সে চেয়েছিল যে আগে আগে সে চিল্লায় বসবে আজ। কিন্তু সেই সাথে তার কনফিডেন্সটাও ফিরে আসে বিকেল নাগাদ, এই জন্য সে একেবারে সন্ধ্যার পরপর ওই ঘরেই মাগরিবের আজানের পরপরই ওই ঘরেই নামাজ পড়ে ওই ঘরেই সে চিল্লা শুরু করেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে চিল্লা পালন করে যাচ্ছে ধীরে সুস্থে, সে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যাচ্ছে। কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো কিছু নেই, একদম নিরেট পাকা সাইলেন্স। ইশারার আজান শোনা গেল। ইশারার আজান শোনা যাওয়া মাত্রই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল মুনতাসির। সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল এই জন্যই যে এখন কি সে নামাজ পড়ে নেবে নাকি সে তার চিল্লা পালন করে যাবে। ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে বসে রইল যতক্ষণ পর্যন্ত আজান শেষ না হয়। এই সময়টুকুতে সে কোনো কিছু বলেনি, সে তার চিল্লাও পালন করেনি, শুধুমাত্র ভেবেছে। এই পর্যায়ে আজান শেষ হওয়ার পরে সে ডিসাইড করলো সে চিল্লা চালিয়ে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। এটা শেষ হওয়ার সাথে সাথেই, এতটুকু হওয়ার সাথে সাথেই ঘরের ভেতরে কেউ পাতিল যদি ছুঁড়ে মারে, সেই পাতিল যদি তিন চার দেয়ালে বাড়ি খায়, বাড়ি খেয়ে সেই শব্দ করতে করতে সেই পাতিল যদি আপনার সামনে এসে পরে গড়াগড়ি দিতে শুরু করে, যেমন শব্দ হবে ঠিক তেমন একটা শব্দ। এবং সেই শব্দ হওয়া মাত্রই সে একদম আটকে উঠেছিল, শুধু চিৎকারটা সে থামিয়ে রেখেছিল, যার বদলতে তা পুরো হৃৎপিণ্ড বুলেটের গতিতে ধবধবাতে শুরু করলো এত দ্রুত যে সে এখন চিল্লা কন্টিনিউ করতে পারছে না, নাক দিয়ে মুখ দিয়ে সে শ্বাস নিচ্ছে। হালকা একটু চোখ করে দেখার চেষ্টা করলো, না সে কোনো কিছু দেখে না, এখানে কোনো হাড়ি পাতিল কোনো কিছু তো নজরে আসে না। আবার চিল্লা সে শুরু করেছে, যতক্ষণে নিজেকে শান্ত করলো সে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা মেয়েলি হাসির শব্দ সেই সাথে একটা পুরুষের হাসির শব্দ, এই শব্দগুলো কুৎসিত। কেননা এই দুটি শব্দ কেবল মানুষ যখন সোহাগ করার সময় খুনসুটি করে ওই সময়ের শব্দ, নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছে, যেন নারী এবং পুরুষ ঠিক তিন হাত চার হাত সামনে নিজেরা কোনো সম্পর্কে তখন লিপ্ত, এবং সেই সময় এই ধরনের খুনসুটিমূলক হাসাহাসি শব্দ যা প্রচণ্ড ঘৃণা ধরায় যে কোনো মানুষের ভেতরে, আর কারোর ভেতরে হিংসাও জাগায়। এটা কোনটাই সে অনুভব করেনি। রাগ উঠেছিল, এটা ঠিক রাগ উঠেছিল, কিন্তু সে রাগকে সে দ্রুত থামিয়ে দেয়, বাঁচতে দেয় না। কারণ তাকে চিল্লা পালন করতে হবে। বয়োজ্যেষ্ঠ বলেছে যে চিল্লা পালনের সময় এই এখন আরো বেশি ওরা বাধা দিবে, আর ওর ভেতরে যন্ত্রণাই ওর চোখের সামনে এখন নিয়ে আসবে। নূপুরের পায়ের শব্দ, এমন পায়ের শব্দ সে পেল যেটা হচ্ছে নূপুরের, নূপুর পরার। হালকা করে চোখটা খুলল, সে ডান চোখ দেখার জন্য। এক অদ্ভুত দৃশ্য তার নজরে আসে, যে হাড়িটা তার সামনে এসে পড়েছিল এখন সে হাড়িটাকে সে দেখতে পাচ্ছে। এর একটা গড়াই, যে গড়াইটা যেভাবে থাকার কথা এখন উল্টে রয়েছে, অর্থাৎ যে অংশের উপরে খাবার রেখে খাবার রান্না করবেন সে অংশটাই উল্টো করে রাখা। কিন্তু উল্টো করে রাখা হলো দুটো আংটা থাকে বিধায়, তাতে সম্পূর্ণভাবে উল্টো হয় না, কৌণিক অবস্থানে থাকে। সেইখানে একটা মাথা দেখা যায়, অর্থাৎ ওই কড়াইয়ের উপরে কোনো মাথা ছিল, কড়াইটা এখন পুরোপুরি তা সরতে পারছে না, ওই কৌণিক ভাবে রয়েছে, তো মাথাটা ওই কড়াইয়ের ভেতরেই। চুলগুলো, ঠোঁটের কিছু অংশ, থুতনির কিছু অংশ এবং কাটা গলা। সে চিনতে পারে এই মাথাটা হচ্ছে তার সেই প্রিয়তম মানুষের, যাকে সে প্রচন্ড রকম ভালোবাসে, একেবারে অন্ধের মতো। রক্ত সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, ওই গলার ওই অংশ থেকে রক্ত বেরিয়ে চারপাশে ছড়িয়ে গিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে একটা পায়ের ছাপ। ওই রক্তের উপরে যদি কেউ পা দিয়ে পরবর্তী কদম যদি আশেপাশে কোথাও দেয়, যেরকম রক্ত মাখা পায়ের ছাপ, একটা আরো একটা আরো একটা আরো একটা, একটার পর একটা একটার পর একটা, এই পায়ের ছাপ প্রকট হতে শুরু করলো ওর চোখের আশপাশের মাটিতে, মানে ফ্লোরে। ও তাকিয়ে তাকিয়ে দেখছে যেন কেউ এই জমাট বাঁধা রক্তের উপরে পা দিয়ে সেই রক্তকে নিজের পায়ে আলপনার মতো করে নিয়ে চারপাশে নিজের পায়ের ছাপ দিচ্ছে। এবং প্রত্যেকবার নূপুরের শব্দ হয়, প্রত্যেকবার একটা একটা করে ছাপ পড়ে, প্রত্যেকবার শব্দ হয় এবং প্রত্যেকবার ছাপ পড়ে। এই শব্দ এবং এই ছাপের ঘটনা ঘটে যাচ্ছে বিধায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম চিল্লা শুরু করেছে, এবং সে চিল্লা পালন করে যাচ্ছে তার কানে বারবার সেই খুনসুটি ভরা কথাগুলো ভেসে আসছে, যে কথাগুলো তাকে প্রচণ্ডভাবে বিরক্ত করছে এখন। ঠিক তেমনি নূপুরের শব্দ। কখনো কখনো মানুষজন যখন সঙ্গমে লিপ্ত হয় তখন কিছু উদ্ভট শব্দ তৈরি হয়, যেন তার পাশে বসে দুজন মানুষ সঙ্গমে লিপ্ত হয়েছে এবং সে একটু চোখ খুলে কেউ নেই সেখানে, কিন্তু কেন জানি মনে হচ্ছিল সেখানে কেউ, এবং তারা যখন সঙ্গমে লিপ্ত সেই শব্দগুলো হচ্ছে, সেই শব্দগুলো তার ভেতরে এমন বেশি ঘৃণা পয়দা করছে। সেই ঘৃণা পয়দা হওয়ার পরে তার মনোবাঞ্ছনা হচ্ছে এইটাই, যদি তার হাতে কেউ একটা ধারালো কোনো কিছু দেয় সে এই মুহূর্তে সেই দুজনের গলা সে কেটে ফেলতে পারবে। এই চিন্তাটা করা মাত্রই ধামধাম করে তার সামনে কি জানি পড়ল, তার সামনে ছুড়ে মারা হয়েছে ধারালো একটা চাপাতি। কারণ ফ্লোরে পড়া শব্দের পরে সে শব্দ এসে থেমেছে ঠিক তার সামনে, দূর থেকে কেউ সেই চাপাতি ছুড়ে মেরেছে। এবারে বাম চোখের কিছু অংশ খুলে সে স্পষ্ট দেখতে পেল, আসলেই তো একটা চাপাতি, একটা অত্যন্ত ভারী চাপাতি। বাম হাত দিয়ে সে চাপাতি সে নিজের হাতে নিয়ে নেয় এবং চিল্লার যে গতি সেই গতি কিছুটা কমে দেয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম একটু গতি কমিয়ে দেয়। সে তাকিয়ে দেখছিল সেই চাপাতিকে, পর মুহূর্তে তার ডান দিকে সে দুটা মানুষের অভাব দেখতে পায়, যে দুটা মানুষের একজন হচ্ছে প্রিয়তম সে মানুষ, তার সাথে আরেকজন। সহ্য হচ্ছে না তার। এই দুজন তার দিকে তাকিয়ে আছে যেন তারা দুজন ধরা পড়ে গেছে ওর চোখের সামনে। তাদের অবস্থা এমন যেন তারা দুজন ধরা পড়ে গেছে, মনে চাচ্ছে এখনই চাপাতি দিয়েটা খুব দেই, মনে চাচ্ছে খুব যে এখন একটা চাপাতি দিয়ে খুব দেই। নিজেকে সংবরণ করতে পারছে না, কিন্তু এখনই তারা যেন হাসছে ওকে দেখে, ওই দুটা মানুষ ওকে দেখে হাসছে। তখন চাপাতি দিয়ে সে কোপ দেয়নি, সে কোপ দেয়নি, সে চাপাতি ছুঁড়ে মারে তাদের দিকে তাকিয়ে চোখ বন্ধ করতে করতে সে চিল্লা আবার শুরু করে, আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম, চিল্লা ভাঙা যাবে না। অদ্ভুত রকমের শব্দ হয়, সে শুনতে পায় কালেমা পড়া হচ্ছে, কালেমা পড়ে কাউকে জবাই করা হচ্ছে। যাকে জবাই করা হচ্ছে তাকে বলা হচ্ছে, হ্যাঁ কালেমা পড়, তোর এখন জবাই করে দেওয়া হবে, হ্যাঁ ওকে ধর, ওর হাত টেনে ধর, ওর পা টেনে ধর, ও যাতে নড়াচড়া না করতে পারে, ওকে তোর ডান দিকে কাজ কর, যাতে খুব সহজে ওর গলা কাটা যায়। হ্যাঁ কালেমা পড়, বল কালেমা বল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বল কালেমা পড়। সেই ব্যক্তি মারাত্মক ভয়ে কালেমা পড়ছে, সে ব্যক্তি মারাত্মক ভয়ে কালেমা পড়ছে, কিন্তু তারপরও যে তাকে জবাই করার চেষ্টা করতে যাচ্ছে বা যে তাকে জবাই করতে যাচ্ছে এখন, সে তখন বলল আরেকবার বলে দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দে জবাই কর আল্লাহর নাম নিয়া, একেবারে ওকে জবাই কর। যখন জবাই করতে শুরু করেছে, সেই শব্দ, সেই অদ্ভুত রকমের গন্ডরালি কেটে যাওয়ার শব্দ, সে ফোঁস ফোঁস, সে হোস হোস, এমনকি কেন জানি মনে হলো যে ফিনকি দিয়ে রক্ত তার দিকে ছুটে আসছে। ওই একই সময় এক নারী বা এক মেয়ে সে অত্যন্ত ভয়ে আতঙ্কিত হয়ে সে কান্না করতে শুরু করেছে। এই অত্যন্ত ভয়ে আতঙ্কিত নারীর কান্নার শব্দ মারাত্মক ভাবে বেড়ে উঠেছে। ওদিকে সে অনুভব করতে পারছে যার গলা কেটে ফেলা হয়েছে, যাকে জবাই করা হয়েছে, সে থর 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 করে সে কাঁপছে। তার সামনে চারপাশে থপথপিয়ে রক্তগুলোর উপর দিয়ে কারা জানি নেচে বেড়াচ্ছে, যাদের পায়ে রয়েছে নূপুর, যাদের পায়ে রয়েছে নূপুর। সে চিল্লা পালন করে যাচ্ছে, তার সামনে সবাই ধাপাধাপি করছে, তার ডান দিকে শব্দ হচ্ছে মেয়ের কান্না। হঠাৎ আচমকা পুরো ঘর কাঁপিয়ে তুলে একটা কণ্ঠস্বর বলল, আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম। পুরো ঘর কাঁপিয়ে তোলা সেই শব্দ যখনই আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম বলল, সেই নূপুরের দাপাদাপি, সেই কলা কেটে যাওয়া লোকের মানে অস্বস্তি ভরা সেই শব্দ, তার থরথর করে কাঁপতে থাকা দেহের সেই ভাইব্রেশন, সেই নারী বা সেই মেয়ে যা কান্নার শব্দ, সব থেমে গেছে। এটা নিঃশ্বাসের শব্দ, কেবল একটা নিঃশ্বাসের শব্দ, যেন কেউ খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মুনতাসির টের পাচ্ছে তাকে, কেউ তার সামনে বসা, যে তার সামনে বসা সে তাকে অনুভব করতে পারছে। মুনতাসিরের চাইতে সে কিছুটা হাইটে বড়, সে কিছুটা হাইটে বড়। মুনতাসিরের উদ্দেশ্যে সে বলল, মুনতাসির তুই থামিয়ে দে, তুই আমাদের সাথে শত্রুতার বারাস নে, এই শত্রুতার কোনো শেষ নেই, পরিবারে অনেক লোক রয়েছে, তুই আগাস নে, অন্য অন্য সব ছেলেদেরকে আগাতে দে, পিছিয়ে যা, নইলে তোকে জবাই করে তোর রক্ত আমি শুষে শুষে খাব। মুনতাসির তুই চিল্লা থামা, তুই চিল্লা থামা, মুনতাসির তোকে আমি সাবধান করে, তুই চিল্লা থামা, নয়তো তোর আর তোর বংশে সবাইকে একেবারে বিলীন করে দেব, বিলীন।
আশা করি এই ঘটনা তোদের ভালো লেগেছে, এবং আমরা শুনে ফেললাম যে চিল্লার তৃতীয় পর্ব, মুনতাসিরের জার্নি কিন্তু আমরা শুনছি এখন, তার এই চিল্লার জার্নি। এবং এই চিল্লার জার্নির এই পর্যায়টা গত পর্বের সাথে কানেক্টেড, এই জন্য যে দেখবেন যখন ঘটনাটা শুরু হয় কিন্তু যে ফজর আজানের পরে থেকে। বয়োজ্যেষ্ঠদের ভেতর থেকে কেউ না কেউ টের পেয়েছিল যে মুনতাসিরের উপর দিয়ে এক ধরনের ঝড় গেছে রাতে, অর্থাৎ ফার্স্ট কন্ট্যাক্টের আগের অংশটুকু বা ফার্স্ট কন্ট্যাক্ট হয়ে গেছে। ফার্স্ট কন্ট্যাক্ট কি বলছি, মানে কন্ট্যাক্ট কি বলছি, মানে প্রথম যোগাযোগ বা প্রথম ব্যারিয়ার ভেদ হয়ে যাওয়াটা, ওই যে জিনের ছায়াটা, যে ছায়াটা যে চাঁদের আলোর কারণে রুমের ভেতরে ছড়িয়ে পড়েছিল, ওই যে টানেলের মতো অংশটা যে তৈরি হয়েছিল, এটা বয়োজ্যেষ্ঠদের ভেতর থেকে কেউ টের পেয়েছিল যেই কারণে তারা ওইখানে দাঁড়িয়েছিল এবং তারাই গাইড করে নিয়ে তাকে মসজিদে নিয়ে গেল। তো এখন যখন তাদের সাথে কথা হয়, বয়োজ্যেষ্ঠটা কিন্তু মুনতাসিরের সাথে এই জন্যই কথা বলেছে বোঝানোর জন্য যে খুব আর্লি তোর সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশ হয়ে যাচ্ছে, তো কারো সাবধান হতে হবে এবং তোর ভেতরে যত ব্যথা বেদনা সেই ব্যথা বেদনা কাজে লাগাবে। এখানে ব্যাপারটা হচ্ছে এইটাই, আমরা এখন পর্যন্ত জানি না ওর ভেতরে আসল ঘটনা কি, কিসের ব্যথা এবং কিসের বেদনা তার ভেতরে। সে যে তার প্রিয়তম মানুষকে হারিয়ে ফেলেছে, সে হারিয়ে ফেলার দুঃখ, রাগ, কষ্ট, হাসি, কান্না, এই সমস্ত কিছু আমরা এখন পর্যন্ত শুধুমাত্র এইভাবেই শুনে যাচ্ছি, আমরা আসল ঘটনা এখন পর্যন্ত শুনতে পাচ্ছি না। এবং সেই সাথে কিন্তু বয়োজ্যেষ্ঠরা কিন্তু অত্যন্ত ভীত এই জন্য যে ওর ভেতরে যত কষ্ট রয়েছে এই কষ্টগুলোকে ওরা কিন্তু এখন হাতিয়ার রূপে ব্যবহার করতে শুরু করেছে বা করবে। এই জন্য মুনতাসিরকে কিন্তু তারা সাবধান করছিল বোঝানোর জন্য যে এই রাস্তা এখন যেদিকে যাচ্ছে তোর এখানে সাহস ধরে রাখা অনেক বেশি জরুরি। তো আমরা এটাও দেখলাম যে মুনতাসির কিন্তু সে তার নিজের মতো, কিন্তু ঘটনা হচ্ছে সে হঠাৎ করে এরকম মানে এরকম কনফিডেন্স কিভাবে পেল যে সে চিল্লা আর্লি শুরু করবে যেখানে তা করতে মনে চায় নাই। এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। এক, তার যে রাগ, আসল কারণ তো আমরা জানি না, সে সম্ভবত এই জিনদেরকে নিজের থ্রেট মনে করছে বা এই জিনেরাই হয়তো তার এই ক্ষতির পেছনে দায়ী, ওইটা হয়তো সে ভাবছে, আমরা তো পুরো ঘটনা যাই না এখনো, এই রাগ হয়তো তাকে ড্রাইভ করছে, অথবা ওই যে ইমোশনাল স্টেজ যেটা তার, এই ইমোশনাল স্টেজে সে আর ডুবে থাকতে চায় না, এখান থেকে সে বেরিয়ে আসতে চায়। এই জন্যই, কারণ তার কাছে যখন মানুষ ট্রমার ভিতরে থাকে, ইমোশনাল ট্রমার ভিতরে থাকে, সময় তখন তার জন্য থমকে যায়, তার জন্য দিন কাটানো অনেক বেশি মুশকিল হয়ে পড়ে, তার জন্য মনে হয় যে গড়িটা খুব স্লো ঘোরাফেরা করছে। আমার মত এইটাই, রাগের কারণ না, কারণ সে ওই যে ট্রমার ভেতরে রয়েছে, কষ্টের ভেতরে রয়েছে, এই সময়টা তার কাটছে না, কাটছে না বিধায় সে এটা আর কি করলো বা সে এইভাবে পিছিয়ে আসলো এবং সে এটাই ডিসাইড করলো যে আর্লি সে শুরু করবে। এবং এইখানে একটা ব্যাপার ঘটে, যখন চিল্লাতে আপনি কিছু জিনিস ব্রেক করতে শুরু করবেন, চিল্লার অ্যাটমসফিয়ারেরও সেই পরিবর্তনটা আসে, যেখানে সে শুরু করতো সে এশার নামাজের পরে একটা সময়ে, সেখানে সে শুরু করে দিল মাগরিবের সময়, মানে আর্লি সে শুরু করেছে, আর্লি শুরু করেছে। এবং যে চিল্লার জন্য যারা আশপাশে বাধা দেওয়ার জন্য তৈরি, তারা হুট করে অ্যালার্ম পেল যে কিরে চিল্লা শুরু হয়ে যাচ্ছে, ওকে তো চিল্লার পাশে দেওয়া যাবে না, এবং তারা কিন্তু প্রচন্ডভাবে অ্যাক্টিভ হয়ে গেল, তারা কিন্তু প্রচন্ডভাবে অ্যাক্টিভ হয়ে গেল ওকে ওর চিল্লাটা থামানোর জন্য, যেটা আমরা ঘটনা দেখতে পাই। এবং ওরা প্রথম অ্যাকশনটা দেখায় আজানের পরে, তো মনে হয় আজানের পরেই সে পাতিল্লা যে এসে পড়ল। এবং পাতিলের মাথাটা রাখার স্পেসিফিক কারণ যেটা আমি বলছি সেটা হচ্ছে যে ওকে আরো বেশি ইনফ্লুয়েন্স করা, মানে প্রিয় মানুষকে, মানে ওর ভেতরে রাগ বা দুঃখ বা এই সমস্ত কিছুকে আরো বেশি অ্যাম্পলিফাই করা, যে প্রিয় মানুষের মাথাটা দেখাই। ওর মনে হয়েছিল যে ওর সেই প্রিয়তম মানুষের মাথাই হবে, আবার এই যে নূপুরের শব্দ যেটা, এটা এক ধরনের সাইকোলজিক্যাল মানে পেইন সৃষ্টি করার, মানে কি বলে এটাকে, মনে করতে পারেন যে নূপুরের শব্দটা একটা সাইকোলজিক্যাল হিট। ওকে এটা বোঝাচ্ছে যে এখানে হয়তো আরো জোয়ান মেয়ে রয়েছে, জোয়ান মরদ তাগড়া মেয়ে রয়েছে তোর জন্য, এটা বোঝাচ্ছে। এবং এখান থেকে একটা উল্টো টান নেয়, এটা সেক্সুয়াল টানের দিকে নিয়ে যায়, কারণ শয়তানেরা এটা বা শয়তান হোক বা সে যেই হোক এই জায়গা দিয়ে একজন আরেকজনকে আঘাত করার চেষ্টা করে। তা হচ্ছে কি, প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজস্ব স্পেস রয়েছে, সেই স্পেসের ভিতরে সে অনেক কিছু নিজের মতোই পছন্দ করবে, আরেকজনের মতো না। এবং যখন তার পাশে কিছু উদ্ভট শব্দ, যে উদ্ভট শব্দগুলো মানে সঙ্গমের সাথে লিপ্ত, কিছু কিছু মানুষের দ্বারা শব্দ করতে পারে, তো সেই শব্দ, তার উপরে সেই খুনসুটি, যে খুনসুটির ভিতরে আবার ওই যে বললাম না যে মানে মানে এই যে মানে শারীরিক সম্পর্কে ওর মানে যে আওয়াজটা দেওয়ায়, এই আওয়াজটা তাকে মাইন্ডসেটে, তার মাইন্ডসেটে হিট করার জন্যই, তা সে প্রিয়তমা মানুষকে নিয়ে দেখানো বা তাকেও দেখানো বা হয়তো দেখানো হচ্ছে যে তুই চাইলে পারতি, বা এই যে সেক্সুয়াল হিটটা, এই সেক্সুয়াল হিটটা করে তার ওই যে কনসেন্ট্রেশনের ব্রেক আনার জন্য চেষ্টা করতো, চেষ্টা করেছে, ওই চেষ্টাটা করতে পেরেছে দেখে কিন্তু কনসেন্ট্রেশনের ব্রেক প্রায় এসে যাচ্ছিল, কিন্তু সে যখন কনসেন্ট্রেশন ধরে রাখারও চেষ্টা করছে, নিজের ভেতরও লড়ছে, রাগ ক্ষোভ চিদি সমস্ত কিছুর সাথে লড়াই করা তো সহজ নয়, ওর এই লড়াইটা থামানোর জন্য ছুড়ে মেরেছিল যে ধারালো অস্ত্র, ওই শব্দ তো মানুষ মানে আটকে ওঠে, এখন যদি সেই যেই টর্চারটা তার উপরে হচ্ছে ওই সময় এটাকে থামানোর জন্য সে যেহেতু ছুরিটা বা ওই ধারালো জিনিসটা তুলে নিয়েছিল, ওইটা দিয়ে যদি সে কোপ দিতে যেত তাহলে তার চিল্লাটা ভেঙে যেত এবং সে আক্রমণের শিকার হতো, কারণ তার যে দুশ্মন, এই দুশ্মনই তো চায় না যে সে চিল্লাটা করুক, এই দুশ্মনী তো আশপাশে অবস্থান নিয়েছে, তারপর ওই দুশ্মনী ওই যে জবাইয়ের ঘটনার কথাটা আসলো, কেন আসলো, এটা হচ্ছে এখন সেক্সুয়াল অ্যাটাক করে যেহেতু লাভ হচ্ছে না, তাহলে পেনাল্টিমেট ভয় দেখানো যায়, পেনাল্টিমেট ভয়ের ভিতরে প্রথমটা হচ্ছে মানুষের জবাই করা, হত্যা করার দৃশ্য, কারণ এটা খুবই কমন, আপনি যখনই চিল্লায় বসবেন আপনাকে এমন দৃশ্য দেখাবে, কারণ আমরা কিন্তু এটাকে মানে এটা মৃত্যুই এবং এটাকে আমরা অত্যন্ত ভয়ঙ্কর রূপেই দেখি, এমন মৃত্যু আমরা আসলে কেউ কামনা করি না, করি বলুন তো, আমরা কেউ কামনাই করি না এমন মৃত্যু, নিজেদের এমন অবস্থা হোক সেটাও আমরা চাইব না, তো এই জন্যই ওরা করলো কি ওই অ্যাটাকে চলে গেল সরাসরি ডেড বডির অ্যাটাক, যে ওইটাকে জবাই করে দিচ্ছে, ওটাকে জবাই করে দিচ্ছে, এবং ওই একই সময় আবার ওই যে তার যে আরেকজন পার্টনার যেহেতু রূপে দেখাচ্ছে সমস্ত কিছু, পুরুষকে জবাই করে দেওয়া হয়েছে, তো মেয়ে চিৎকার করতে শুরু করেছে, এইদিকে একটা সাইকো মেয়ে যেহেতু নূপুর পড়া পা ওইটাকে একটা সাইকো রূপ দিয়ে দিল, মানে কিছু মানে মানে মানসিক বিকারগ্রস্ত লোক থাকে না যারা পাগল নয় কিন্তু তারা সাইকো, তো ওই রকম একটা রূপ দিয়ে সেই যে দাপাদাপি করতে থাকা পাটা যেটা হচ্ছে নূপুর পড়া ওইটাও একই সময় চলতে শুরু করলো, এই সময়টা যে কি পরিমাণ সাইকোলজিক্যাল প্রেশার যে মুনতাসির সামলেছে এটাই সেই ঘটনার নমুনা, ও তখন পর্যন্ত নিজেকে ধরে রেখেছিল, এই পুরো ঘটনাটা যখন শুরু থেকে শুনে যে শেষ পর্যন্ত আসবেন, মুনতাসির কিন্তু এখনো ধৈর্যের অসাধারণ পরীক্ষা দিচ্ছে।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি একটি শিব মন্দিরের পণ্ডিতের লাইফের ঘটে যাওয়া বাস্তব ঘটনা, এবং এই ঘটনাটি যিনি সংগ্রহ করেছেন উনি হচ্ছেন তমাল পাল, ওনার বাড়ি সিলেটে, সিলেট থেকে তিনি সরাসরি লিখে পাঠিয়েছেন এই ঘটনাটি, এবং তিনি নিজে ওই রাকেশ, পণ্ডিত রাকেশের সাথে কথা বলে ওনার লাইফের সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে জেনে তিনি সেটা লিখেছেন। শুরু করছি আজকের ঘটনা। পাহাড়ি এলাকার বিভিন্ন ঢালে দেখা যেত মাঝে মাঝে চা বাগান, আবার দেখা যেত রাবার বাগানের গাছ। রাবার বাগানের একটা পুরনো ফ্যাক্টরি ছিল পাহাড়ের উপর, এবং ওই পাহাড়টা যেটা পাহাড় তো ছোট থাকে না, বিশাল বড় বিস্তৃত পাহাড়, একটু সমতল উঁচু জায়গাটা, সেখানে এক পাশে ছিল পুরনো রাবার ফ্যাক্টরি এবং আরেক পাশে ছিল ওই পুরনো শিব মন্দির, যে মন্দিরে ওই মন্দিরে তিনি অর্থাৎ পণ্ডিত রাকেশ তিনি সেখানে নিয়োজিত ছিলেন, তিনি প্রতিনিয়ত পূজা পাঠের দায়িত্ব তিনি পালন করতেন সেখানে। রাবার বাগানের পাশে ওই মন্দির থেকে হয়তো এক দুই মিনিটের সামনে এগুলি সেই রাবার ফ্যাক্টরিটা পাওয়া যেত, ফ্যাক্টরিটা ওই ফ্যাক্টরিতে প্রতিনিয়ত দিনে দুপুরে অর্থাৎ সকাল থেকে একদম বিকেল পর্যন্ত কাজ চলত, রাবার তৈরি করার কাজ সেখানে চলত, পরবর্তীতে সন্ধ্যার পর থেকে সেই কাজ বন্ধ হয়ে যেত। পণ্ডিত রাকেশ তিনি ওই এলাকাতেই থাকতেন। ওনার বাড়ি ছিল কিছুটা দূরে, আসা যাওয়া করতে গাড়ি দিয়ে তিনি আসা যাওয়া করতেন, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগত। প্রতিদিন তিনি আসতেন সেই পুরনো শিব মন্দিরে। রাকেশ হঠাৎ করে কিছুটা অসুস্থতা ফিল শুরু করেন যখন তিনি গিয়েছিলেন সেই রাবার ফ্যাক্টরিতে। ওনার বিশেষ একটা দরকারে তিনি সেখানে গিয়েছিলেন। এক পরিচিত তান্ত্রিক ছিল ওনার, সেই তান্ত্রিকের সাথে বিশেষ কোন জরুরি কথাবার্তা তিনি বলেছিলেন এবং সেই তান্ত্রিক তাকে বলেছিল যে রাবার ফ্যাক্টরির ভেতরে পুরনো বেশ কতগুলো ছোট ছোট পাথরের মূর্তি আছে, সেই মূর্তিগুলো ওনাকে সেখান থেকে এনে তাদের শিব মন্দিরে রেখে দিতে হবে, এটা তাদের ভালোর জন্য। তো সবকিছু বুঝে শুনে তিনি ঠিক করেন যে তিনি সেখানে যাবেন। রাবার ফ্যাক্টরিটা এমনিতেই খোলামেলা জায়গাতে ছিল, ওখানে অর্থাৎ ফ্যাক্টরির ভেতরে তেমন কোনো প্রয়োজনীয় জিনিসপত্র ছিল না যেটা যে কোনো চুর এসে সেটা চুরি করে নিয়ে যেতে পারবে। তো সেই ক্ষেত্রে ফ্যাক্টরির বেশিরভাগ জায়গাটুকু খোলা অংশতেই থাকত। এত বিরাট বড় ফ্যাক্টরি না, হয়তো 2000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর ভেতরেই বিভিন্ন মেশিনারিজ রাখা, সেগুলোর মাধ্যমে রাবার প্রসেস করা হয়। তো ওই ফ্যাক্টরির ভেতরে নাকি পাথরের মূর্তি ছিল বেশ কতগুলো, সেগুলো আনতে হবে। পণ্ডিত রাকেশ তিনি সন্ধ্যার পরপর, চারদিকে অন্ধকার হয়ে গিয়েছে, তিনি হাতে লাইট নিয়ে তিনি বেরিয়ে যান ওই ফ্যাক্টরি দিকে এবং তিনি ঢুকে যান সরাসরি বিল্ডিং এর ভেতরে। সেখানে ঢুকে তিনি টর্চ লাইট দিয়ে তিনি খুঁজতে থাকেন ভালোভাবে যে কোথায় পাথরের মূর্তিগুলো রাখা আছে। সেটা খুব গোপনীয় স্থানে রাখা আছে বলে জানিয়েছিল সেই তান্ত্রিক, কারণ এই ফ্যাক্টরির যে মালিক তিনি অসৎভাবে কোন এক মন্দির থেকে এই প্রাচীন মূর্তিগুলো তিনি চুরি করে নিয়ে এসেছিলেন, চুরি করে এনে তিনি এই ফ্যাক্টরির ভেতরে রেখে দিয়েছেন। এখন যেহেতু কথাবার্তা বলে ওই তান্ত্রিকের সাথে রাকেশ পণ্ডিত, তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই মূর্তিগুলো তিনি উদ্ধার করে এনে নিজের শিব মন্দিরে তিনি স্থাপিত করবেন, তাই তিনি সেখানে গিয়েছেন। লাইট দিয়ে তিনি বারবার খুঁজছিলেন এদিক সেদিক, কিন্তু কোথাও তিনি সেই মূর্তিগুলোর দেখা পাচ্ছিলেন না। তো একটা পর্যায়ে তিনি যখন দেখেন যে একটা ছোট আলমারি, আলমারিটা ছিল বাঁশের তৈরি, সে বাঁশের তৈরি আলমারিটা তিনি দেখেন এবং তিনি মনে মনে ভাবেন যে এই আলমারির ভেতরে হয়তো থাকতে পারে। রাকেশ তখন ওই আলমারির সামনে যান এবং তিনি দরজাটা খুলেন, আলমারির দরজাটা তিনি খুলেন, খুলে তিনি সচক্ষে তিনি দেখতে পাচ্ছিলেন যে সেখানে 7-8টা পাথরে একদম কালো রঙের মূর্তি রাখা, ছোট, এত বেশি বড় না, আধ হাত লম্বা এরকম সাইজের ছোট ছোট 7টা মূর্তি সেখানে রাখা। সে মূর্তিগুলো তিনি তুলে নেন, একটা তিনি ব্যাগ নিয়ে গিয়েছিলেন, সেই ব্যাগের ভেতরে তিনি তুলে নেন সেই মূর্তিগুলোকে। এবার তিনি বের হয়ে আসেন ফ্যাক্টরির ভেতর থেকে। রাকেশ যখন ফ্যাক্টরির ভেতর থেকে তিনি বের হয়ে ঠিক ওই ফ্যাক্টরিটার উঠোনে চলে আসেন, রাকেশ কেন যেন ফিল করেন যে ফ্যাক্টরির পেছন থেকে মানে কারো হাঁটার তিনি আওয়াজ পাচ্ছিলেন, একদম স্পষ্টভাবে কেউ জুতা পরে হাঁটলে যেরকম, পা মাটির সাথে ঘষে ঘষে হাঁটলে যেরকম একটা শব্দ হয়, ঠিক সেরকম শব্দ তিনি পাচ্ছিলেন ওই ফ্যাক্টরির ভেতর থেকে। তিনি মনের কৌতূহল মেটাতে তিনি লাইটের আলো দিকে দেন, দেখেন কিছু নাই, তিনি মানে কৌতূহল কোনোভাবেই আটকে রাখতে পারছিলেন না। রাকেশ তখন তিনি ঢুকে যান ওই ফ্যাক্টরির ভেতরে আবারও এবং তিনি লাইট দিয়ে খুঁজতে থাকেন এবং বারবার জিজ্ঞাসা করতে থাকেন কে কে হাঁটছে ভেতরে। বারবার জিজ্ঞাসা করার পরও যখন তিনি কারো সাড়া শব্দ পাচ্ছিলেন না, তিনি আবারও বের হয়ে আসেন ফ্যাক্টরির ভেতর থেকে এবং দ্রুত পায়ে তিনি হাঁটা শুরু করেন। ওই পাহাড় থেকে নেমে তিনি রাস্তা দিয়ে হেঁটে শিব মন্দিরে চলে যাবেন, এটাই তার মূল লক্ষ্য। কিন্তু তিনি কোনোভাবেই হাঁটতে পারছেন না। রাকেশ তিনি তখন ফিল করছিলেন ওনার মাথার উপরে বেশ কতগুলো কিছু জিনিস, হয়তো পাখি টাইপের জিনিস উড়াউড়ি করছে। তিনি সরাসরি উপর দিকে তাকান এবং দেখেন লাল আগুনের ফুলকির মতো দেখতে ডানাওয়ালা পাখি, কিছু বেশি বড় না, শকুনের সাইজ, শকুন যেরকম একটা প্রাপ্তবয়স্ক শকুনের সাইজ যেরকম হবে ঠিক সেরকম সাইজের বেশ কতগুলো পাখি ওনার মাথার উপর ঘুর ঘুর করতেছে এবং ওই পাখিগুলোর শরীরের যে রং ছিল, যে কালার ছিল, সেটা ছিল রক্ত মানে আগুনের ফুলকি, আগুনের ফুলকির যেরকম কালার থাকে ঠিক ওই রকম কালার নাকি ছিল সেই পাখিগুলোর। তিনি ভয় পেয়ে যান, রাকেশ তখন বিরাট ভয় পেয়ে যান, কি এগুলা, তিনি স্বচক্ষে কি দেখতেছেন। রাকেশ তখন এক মানে রীতিমতো তিনি দৌড় দেন, দৌড় দেওয়ার পরে তিনি কিসের সাথে যেন হোঁচট খেয়ে পড়ে যান এবং ওই পাথরে মূর্তিগুলো যে ওনার হাত থেকে ছিটকে গিয়ে কোথায় পড়ে তিনি আর টের পান নাই। তবু তিনি উঠে দাঁড়ান এবং তিনি লাইটের আলো দিয়ে দেখতে থাকেন যে কোথায় মূর্তিগুলো কোথায়, এবং তিনি দেখেন, তিনি ওনার চোখের সামনে যেটা দেখেন ছোট ছোট যে মূর্তিগুলো যেই ডিজাইনের ছিল, যে শেপ ছিল মানুষের আকৃতির, কিছুটা জিব্বা বের করা ছিল একদম কালো, হাতের মধ্যে একটা ত্রিশূল ছিল, ত্রিশূল ছিল হাতের মধ্যে, এই টাইপের একটা মূর্তি, এবং সেটা বিরাট বড়, অনেকটা 7-8 ফুট লম্বা সাইজের, চওড়া হবে প্রায় 1.5 মিটার চওড়া, এতটুক সাইজের একটা কালো মূর্তি সশরীরে তার সামনে দাঁড়িয়ে আছে। পণ্ডিত রাকেশ তিনি ভয় পেয়ে যান, খুব বেশি ভয় পাচ্ছিলেন, তখন টর্চের আলো তিনি ওই মূর্তিটার দিকে দিচ্ছিলেন বারবার, তিনি দেখতে পাচ্ছিলেন, ওনার অনুভব হচ্ছিল মূর্তিটা নড়াচড়া করছে, তিনি দেখতে পাচ্ছিলেন মূর্তিটা সম্পূর্ণ পাথুরে, কিন্তু পাথুরে হওয়া সত্ত্বেও মূর্তিটা মনে হচ্ছে মূর্তিটার শরীরে প্রাণ আছে, কিন্তু তিনি তো কখনোই এইসব পাহাড়ে এরকম বড় মূর্তি তিনি দেখেননি, বা এরকম মূর্তি এসব পাহাড়ে থাকার কোনো কথা না। তিনি বারবার বুঝতে পারছিলেন, তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন, একটু পরপর তিনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। রাকেশ যেটা ফিল করছিলেন, তিনি একটু পরপর অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবারও কিছু সময়ের জন্য ওনার জ্ঞান ফিরছে, আবারও তিনি ঘুমিয়ে পড়ছেন বা অজ্ঞান হয়ে যাচ্ছেন, এরকমটা তিনি ফিল করছেন। একটা পর্যায়ে যখন কয়েকবার এরকম করার পর তিনি উঠে বসেন, বসে তিনি তাকিয়ে থাকেন ওই মূর্তিটার দিকে, এবং আস্তে আস্তে ওনার ধীরে ধীরে সম্পূর্ণ জ্ঞান যখন ফিরে আসে, তখন রাকেশ যেটা দেখতে পায় ওই মূর্তির জিব্বাটা বের করা ছিল, ঠিক জিব্বা বরাবর লাল রক্তের একটা স্রোত গড়িয়ে গড়িয়ে তার শরীর বেয়ে নিচের দিকে পড়তে থাকে। এই জিনিসটা দেখে তিনি মনে মানে এই জিনিসটা দেখার পর তিনি ভাবেন যে না, এটা অন্য কিছু, এটা হয়তো শয়তানের কাজ বা খারাপ কোনো জিনের কাজ, তিনি এটা বুঝতে পারেন। তো রাকেশ তখন সেখান থেকে উঠে দাঁড়ায় এবং তিনি টর্চ লাইটটা হাতে নিয়ে উল্টা দিকে আবার দৌড় দেন, দৌড় দিতে দিতে কখন যে তিনি পাহাড় থেকে নেমে আসেন তিনি টের পান নাই। তিনি দেখেন তিনি রাস্তার মধ্যে আছেন এবং যে পাহাড়ে এই ঘটনাটা ঘটেছে, যে পাহাড়ে ছিল রাবার বাগান, সেটা তিনি পার করে এসেছেন, রাবারের ফ্যাক্টরিটা যেটা ছিল সেটা তিনি পার করে নিচে নেমে এসেছেন। এইবার তিনি সোজা হাঁটা দেন, দৌড়ানোর মতো শক্তি পাচ্ছিলেন না রাকেশ, তিনি সোজা হাঁটা দেন, তিনি মন্দিরে যাননি, মন্দিরের পার্শ্ববর্তী একটা পাহাড়ে, যে পাহাড়ে মন্দিরটা ছিল পার্শ্ববর্তী আরেকটা পাহাড় রাস্তার উপর প্রান্তে, ওই পাহাড়ে ওই তান্ত্রিকের আস্তানা ছিল। তিনি সরাসরি মন্দিরে না গিয়ে তাড়াতাড়ি তিনি ওই তান্ত্রিকের আস্তানায় পৌঁছে যান, সেখানে গিয়ে তিনি রীতিমতো ডাক শুরু করেন তান্ত্রিকের নাম ধরে। বাড়ির সামনে গিয়ে ডাকাডাকির এক পর্যায়ে ঘরের ভেতর থেকে সেই তান্ত্রিক বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করে যে আপনি এত রাতে এখানে কি, আপনাকে যারা পাঠিয়েছিলাম মূর্তি আনতে সেই মূর্তিগুলো আপনি এনেছেন কিনা। তখন রাকেশ তিনি বলতে থাকেন যে না, আমি মূর্তি আনতে গিয়েছিলাম এবং আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে। এই কথাগুলো শুনে তান্ত্রিক বলে যে মূর্তিগুলো আপনাকে উদ্ধার করার জন্য আমি পাঠিয়েছি, সেই মূর্তিগুলো হয়তো কোনোভাবে ওই মূর্তিগুলোর উপর জাদু করা হয়েছে, সে মূর্তিগুলো যেন কেউ সেখান থেকে চুরি করে বা লুকিয়ে যেন নিয়ে যেতে না পারে, সেই জন্য ওই রাবার ফ্যাক্টরির মালিক হয়তো কোনো একটা কারসাজি সেখানে করে রেখেছে, যে কারণে মূর্তি আনতে গিয়ে আপনি এইরকম জটিলতার সম্মুখীন হয়েছেন। তান্ত্রিক তখন বলেন যে ঠিক আছে, আমি কাল এ ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত জেনে আমি আপনাকে জানাব। রাকেশকে তিনি বলেন আপনি আজকের মতো বাড়িতে চলে যান, আমি এই ব্যাপারে জেনে আপনাকে জানাব। রাকেশ বলছিলেন যে আমার সাহস কুলাচ্ছে না, আমি অন্ধকারে এইভাবে আমি কিভাবে বাড়ি যাব, আমার সাহস কুলাচ্ছে না। তখন তান্ত্রিক বলে যে ঠিক আছে, আমি সাথের একজন লোককে দিয়ে দিচ্ছি, আপনি তাকে নিয়ে চলে যান। ওই তান্ত্রিকের সাথে প্রায় সময় অনেকজন লোক থাকত, বা চেলা টাইপের থাকে না, তান্ত্রিককে সাহায্য করে, এরকম টাইপের একটা ছেলেকে দিয়ে রাকেশের পণ্ডিত রাকেশের সাথে পাঠিয়ে দিয়ে তার বাড়িতে। তো সেখানে যাবার পর ওই লোক ওই ছেলেটা বলে যে ঠিক আছে আপনি থাকেন আমি চলে যাচ্ছি। ওই ছেলেটা চলে যায় রাকেশের বাড়িতে পৌঁছে দিয়ে, রাকেশকে বাড়িতে পৌঁছে দিয়ে ছেলেটা চলে আসে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন রাকেশ, তিনি ঘুমিয়ে পড়েন, তিনি থাকেন আলাদা একটা রুমে। ওনার ফ্যামিলি মেম্বাররা অন্যান্য যারা আছে, ওনার পিসিমা, তারপর ওনার মা বাবা, তারা অন্য রুমে থাকে। তো একা একটা রুমে থাকতেন পণ্ডিত রাকেশ। তিনি ওনার রুমে শুয়ে পড়েন। ওনার বিছানাটা ছিল একটু চৌকি টাইপের, পুরনো চৌকি থাকে না কাঠের, ওরকম টাইপের একটা বিছানা ছিল। রাকেশ রাতের খাবার দাবার খেয়ে তিনি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলেন ওনার সাথে এরকম কি ঘটেছে এটা। তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না তখন, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন হারে হারে তিনি যেটা দেখেছেন এটা আসলেই ওনার সামনাসামনি ঘটেছে। এবং তিনি বুঝতে পারছেন কোন বদ জিনের সামনাসামনি মুখোমুখি তিনি হয়েছিলেন, যে বদজিন ওই পাথরে মূর্তিগুলো পাহারা দিচ্ছিল। তিনি ভাবতে থাকেন ওই বদজিনগুলো যদি আবারও ওনাকে আক্রমণ করে, বা আবারও যদি ওনার মানে প্রাণের যদি কোনো হুমকি থাকে তাহলে কি হবে। রাকেশ তিনি মনে মনে চিন্তা করেন তিনি ওই তান্ত্রিককে বলবেন যে তিনি এই কাজ আর করতে পারবেন না। তিনি চিন্তা করেন এবং তিনি ভাবছিলেন যে আগামীকাল সকালে গিয়ে তিনি বলে দিবেন। ঘুম ঘুম ভাব চলে আসছিল রাকেশের। হঠাৎ করে তিনি একটা শব্দ শুনতে পাচ্ছিলেন। শব্দটা ছিল এরকম, কোন রাগি গরু যদি রাগে ফুসফুস একটা শব্দ করে না, ঠিক সেরকম একটা শব্দ ওনার ঠিক খাটের নিচ থেকে আসতেছে। একটু ঘাবড়ে যান রাকেশ। তিনি রুমের লাইটটা আলতো করে জ্বালিয়ে দেন। রুমে ছিল সৌরবিদ্যুতের লাইট, কারেন্টের ছোঁয়া তখনও পৌঁছায়নি ওই এলাকায়। সৌরবিদ্যুতের লাইট থাকার কারণে তিনি লাইটটা জ্বালিয়ে দেন। লাইট জ্বালানোর উপর পুরো রুম ফর্সা। তিনি খাটের দিকে, খাটের নিচে তাকান, কারণ খাটের নিচে একদম পরিষ্কার, কোনো মালামাল বা ময়লা আবর্জনা তিনি কয়েক সপ্তাহ আগেই তিনি পরিষ্কার করেছিলেন। এখন যেহেতু পুরো ফাঁকা, তো তিনি এই শব্দের উৎসটা খুঁজ পান না খাটের নিচে, এবং তিনি হাঁটু গেড়ে ফ্লোরে বসে তিনি মাথাটা নোয়ান খাটের নিচে। এবং রাকেশ, পণ্ডিত রাকেশ যে জিনিসটা দেখতে পান, একটা লম্বা আকৃতির মানব দেহ সজোরে শুয়ে আছে খাটের নিচে, এবং তার মুখ থেকে এরকম শব্দ আসছিল, মনে হচ্ছিল রাগে সে ফুসফুস করতেছে। একটা পর্যায়ে যখন তিনি একটা চিৎকার দেন এই দৃশ্যটা দেখে, তিনি দেখেন তিনি চিৎকার দিতে দেরি হয়েছে, ওনার খাটের নিচ থেকে সেই মানবাকৃতির অবয়ব সেটা খাট ভেদ করে উপরের দিকে উঠে যায়, এবং সে একদম চাল যে ছিল চালের সাথে সে উল্টো হয়ে বাদুড়ের মতো চলে থাকে। এই জিনিসটা দেখছিলেন তিনি সচক্ষে, এবং তিনি বারবার চিৎকার দিচ্ছিলেন। তিনি ভাবছিলেন তার চিৎকারে পাশের রুম থেকে তার আত্মীয়রা, তার মা বাবা, তার বড় ভাইয়েরা হয়তো ছুটে আসবে, কিন্তু কেউ আসছে না। তিনি অবাক, তিনি এত জোরে চিৎকার করছেন কিন্তু কেউ কি শুনতে পাচ্ছে না। ওনার শক্তি হচ্ছে না যে উনি দরজা খুলে অন্য রুমে যাবেন। তিনি শুধু তাকিয়ে আছেন উপরের দিকে। ওই মানবাকৃতির অবয়বটা তখন উল্টো ঝুলে থাকা অবস্থায় তার দিকে থুতু নিক্ষেপ করতে থাকে। এমন বিচ্ছিরি গন্ধ ছিল সেই থুতুর, ওনার শরীরে পড়ার পর ওনার শরীরে একটা দুর্গন্ধ ছড়াতে থাকে। উনি যেটা ভাবছিলেন রাকেশ তখন যেটা অনুভব করতে পারছিলেন, থুতু তার উপর পড়ার পর তার শরীর থেকেই সেই দুর্গন্ধটা বের হচ্ছে। একটা পর্যায়ে যখন তার চিৎকার পৌঁছে যায় অন্য রুমে, তখন সেই রুম থেকে বারবার দরজা ধাক্কানোর আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন, কারণ ওনার রুমের দরজাটা বন্ধ ছিল। মানে রুমের টিনের দরজা তো ছিল, তো কেউ টিনের দরজায় আঘাত করলে যেরকম একটা জোরে জোরে শব্দ হয়, ঠিক ওই রকম শব্দ শুনতে পাচ্ছিলেন রাকেশ। তো তিনি শুনতে পাচ্ছেন ওনার দরজায় ধাক্কাচ্ছে তার বড় ভাই, তার বাবা, কিন্তু তার শক্তি কুলোচ্ছে না। তিনি সেখান থেকে উঠে গিয়ে দরজাটা খুলবেন। এক পর্যায়ে তার এত জোরে চিৎকার চেঁচামেচির কারণে তারা বাধ্য হয় দরজাটা ভেঙে ফেলতে। দরজাটা যেই মাত্র ভাঙে, রাকেশ উপরের দিকে তাকিয়ে দরজাটা ভাঙার পর তিনি সরাসরি তাকান সেই দরজার দিকে, এবং তিনি দেখেন যে তার বাবা, তার ভাইয়েরা রুমে প্রবেশ করেছে। এরপর তিনি হাত দিয়ে ইশারা করেন যেদিকে, যেদিকে তিনি দেখেন সে অবয়বটা ঝুলে আছে। তিনি হাত দিয়ে ইশারা করে সেদিকে তাকান, দেখেন কিছুই নাই, একদম খালি, সব ফাঁকা। কিন্তু সেই দুর্গন্ধটা এখনো রুমের ভেতর বিরাজমান ছিল। তখন যারা রুমের ভেতরে এসেছিল তারা এক প্রকার মানে বাধ্য হয়ে নাকে হাত দিয়ে দিয়ে এবং বলতে থাকে, কিসের দুর্গন্ধটা, কিসের দুর্গন্ধটা, তুই কেন চিল্লাচ্ছিস? তার ভাইয়েরা তার বাবা তাকে বারবার বলতে থাকে, কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারছিলেন না। রীতিমতো সবাইকে দেখে কিছুক্ষণের মধ্যে তিনি অজ্ঞান হয়ে যান। তো বেশ অনেকক্ষণ নাকি তার বাবা তার ভাইয়েরা তার মাথায় পানি ঢালে, তারপর তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে যখন সবকিছু তার মাথায় আসে, তার সাথে কি ঘটেছে কিছুক্ষণ পূর্বে, সেটা সে বলতে থাকে তার বাবা এবং তার ভাইদেরকে। সেগুলো বলার পর তারা তো হতবাক হয়ে যায়। তারা এক প্রকার বিশ্বাস করছে না যে তুই কি বলতেছিস এসব, মানে তারা কেউই বিশ্বাস করতে চাইছে না রাকেশের সাথে কিছুক্ষণ পূর্বে যেটা ঘটেছে সেটা সম্পর্কে কেউ বিশ্বাস করতেছে না। কিন্তু রাকেশ এমন ভাবে বলতেছে, সে ভয় পেয়ে আছে, যে কারণে তার বাবা কিছুটা টের পেয়েছিল। তার বাবা তখন বলে যে না, আমার ছেলেটার হয়তো কোনো সমস্যা হয়েছে, আমার ছেলেটা হয়তো ভয় পাইছে, হয়তো আমার ছেলের ঘরে কোনো কিছু একটা এসেছিল যার কারণে সে ভয় পেয়েছে। আমার ছেলেকে কবিরাজ দেখাইতে হইব, আমার ছেলেকে কবিরাজ দেখাইতে হইব, রাকেশের বাবা বারবার বলছিল। এর পরদিন রাকেশের বাবা আসলেই একজন কবিরাজকে নিয়ে হাজির হন তাদের বাড়িতে। ওইদিকে ওই তান্ত্রিকের সাথে কিন্তু দেখা করার কথা ছিল পরদিন, কিন্তু রাকেশ অসুস্থ থাকার কারণে সে ওইখানে যেতেও পারেনি, দেখাও করতে পারেনি। তো কবিরাজ তাদের বাড়িতে আসার পর, সে কবিরাজ নাকি মুসলমান ছিলেন, তো ওনাকে নিয়ে আসেন। ওই রাকেশের বাবার সাথে ওই কবিরাজের নাকি ভালো একটা সম্পর্ক ছিল। সে কবিরাজকে আনার পর কবিরাজ বলেন, কবিরাজ সব দেখে শুনে, ঘটনা শুনে, সবকিছু রাকেশের মুখ থেকে সবকিছু শুনে সে কবিরাজ বলেন যে আপনাদের ছেলের উপর বজ্রিনের নজর লাগছে, আপনাদের ছেলেকে, আপনার ছেলেদের সুস্থ করতে হলে অনেক কিছু করতে হবে, অনেক কাজ করতে হবে, অনেক কষ্ট করতে হবে, সেগুলো আমার দ্বারা সম্ভব না, অনেক রিচুয়াল করতে হবে। আপনারা আপনাদের ধর্মের কারো কোন তান্ত্রিক বা এরকম গুণিমের সাথে আপনারা দেখা করেন, সাক্ষাৎ করেন, তাহলে হয়তো সমাধান পাবেন। তো ওই কবিরাজ নাকি একজন ভালো তান্ত্রিকের খবর দেন, যে তান্ত্রিকের বাড়ি ইন্ডিয়াতে, মানে ভারতে ছিল। তো ভারতে থাকা সত্ত্বেও, কারণ ওই যে ইন্ডিয়ার বর্ডারের সাথে বাংলাদেশের সিলেটের কাছাকাছি থাকাতে অনেক চূড়াই পথ দিয়ে তারা আসা যাওয়া করতে পারত, প্রতিনিয়তই নাকি তারা আসা যাওয়া করত, বাংলাদেশ থেকেও, সিলেট থেকেও তারা যেতেই পারে ভারতে, ভারত থেকেও অনেকজন আসা যাওয়া করত। তো সেই তান্ত্রিক নাকি সিলেটে আসেন বেশিরভাগ সময়। তো তখন ওই কবিরাজ ওই তান্ত্রিকের ঠিকানা দিয়ে দেন, এবং তান্ত্রিকের ঠিকানা দেওয়ার পর সে তান্ত্রিক কোথায় থাক, মানে কোথায় আসতেন, একটা নির্দিষ্ট সময় সেখান থেকে রাকেশের বাবা খোঁজখবর নিয়ে আসে। আসার পর রাকেশের বাবা সরাসরি তার ছেলেকে নিয়ে, রাকেশকে নিয়ে চলে যায় ওই তান্ত্রিকের কাছে। সেখানে যাবার পর সে তান্ত্রিক সবকিছু, সব ঘটনা তিনি জানেন, শুনেন রাকেশের মুখ থেকে, এবং তিনি কিছু রিচুয়ালের কথা বলে দেন যে আপনারা বাসায় এরকম এরকম ভাবে রিচুয়াল করবেন, এবং অমুক দিন আমি একজন লোককে পাঠাবো, ওনার সাথে রাকেশকে পাঠাবেন, ওনার সাথে গেলে রাকেশের অনেক লাভ হবে এবং তার শরীর সুস্থ হয়ে যাবে, তার যে সমস্যাটা রয়েছে সে সমস্যাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো তখন সে রিচুয়াল একদম নিয়ম, মানে নিয়মিত পালনের কথা বলে দেয়। সে কবিরাজ রাকেশকে এমন একটা পদ্ধতিতে আমল করার জন্য বলে দিয়েছিল, সেটা ছিল এরকম যে প্রতিদিন নিয়ম করে সন্ধ্যার পর এক গ্লাস পানি নিতে হবে, সেই পানিতে সিঁদুরের পাউডার মিক্স করতে হবে। হিন্দুদের সিঁদুর ছিল লাল, সেই সিঁদুরের পাউডার মিক্স করে সেই পানিটা তার পুরো শরীরে নিজ হাতে, বাম হাত দিয়ে, বাম হাত সেই গ্লাসের ভিতর চুবিয়ে তারপর সেই বাম হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে তার পুরো শরীরে লাগাতে হবে, এবং যতবার সে ছিটাবে ততবার সে এক ধরনের মন্ত্র পাঠ করবে। এরকম একটা বলে দিয়ে যায় তান্ত্রিক। এরকম ভাবে বেশ কয়েকদিন করার কথা বলে দেয় সেই তান্ত্রিক। তো নিয়মিত সেইভাবে চেষ্টা করছিল রাকেশ, এবং তার বাবা প্রতিনিয়ত দেখছিলেন তার ছেলে ঠিকঠাকভাবে সেই কাজটা করছে কিনা। ওই তান্ত্রিক বলেছিল যে একটা লোক তার কাছে আসবে, তার সাথে যেন রাকেশকে দিয়ে দেয়া হয়, সে রাকেশকে নিয়ে একটা জায়গায় যাবে, সেখানে যাওয়া খুবই তার জন্য গুরুত্বপূর্ণ। তান্ত্রিক যে দিনটার কথা বলেছিল, তার প্রায় দুই দিন আগে একজন অপরিচিত লোক চলে আসে রাকেশের বাড়িতে। তো রাকেশ তাকে জিজ্ঞাসা, রাকেশ তার সাথে কথা বলে, রাকেশের বাবাও কথা বলে, এবং সে নাকি বলে যে সে ওই কবিরাজের, ওই তান্ত্রিকের পরিচিত, ওই তান্ত্রিক তাকে পাঠিয়েছে তার সাথে যেন সে, অর্থাৎ রাকেশ যায়। তো রাকেশ আসলেই চিন্তা ভাবনা করে যে হয়তো আসলেই সে তান্ত্রিকের লোক, সে তার সাথে আমাকে যেতে হবে। লোকটা ছিল একটু অদ্ভুত টাইপের, তার বয়স 50-এর উপরে, মুখে সাদা দাড়ি একদম লম্বা, বুকের নিচ পর্যন্ত নেমে এসেছে, মাথার চুল মাঝখানে তালুটা একদম ফাঁকা, কিন্তু বাকি তিন পাশে চুল আছে। তার পরনে ছিল লাল একটা ধুতি, এবং সম্পূর্ণ শরীর ছিল খালি, পরনে ছিল একটা শুধুমাত্র ধুতি, আর বুকের মধ্যে একটা লাল সুতো দিয়ে এক কাঁধে বরাবর পেটের জায়গাটুকু তার পেঁচানো ছিল। এরকম টাইপের একটা, এরকম ঢাঁচের একটা লোক তার কাছে আসে, এবং সে বলে আমরা রাত 11টার পর আমরা বের হব, এবং এমন এক জায়গায় যাব যেখানে যাওয়ার কথা ওই তান্ত্রিক তাকে বলে দিয়েছিল। ওই লোকটা রাকেশকে নিয়ে যায়। 11টার পর তার বাবা খুব কষ্ট করে তার ছেলেকে, রাকেশকে দিয়ে দিয়েছে সেই লোকের সাথে। তিনি অতটাও ভরসা করতে পারছিলেন না, কিন্তু রাকেশ বলছিল যে আমার ভালোর জন্য আব্বা তুমি এই কাজটা করো। তো তখন রাকেশকে নিয়ে ওই লোকটা, ওই বৃদ্ধ টাইপের লোকটা যেটা সাধু বাবার মতো দেখতে, ওই সাধু বাবা তখন রাকেশকে নিয়ে বের হয়ে যায়। বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে রাকেশ দেখতে পায় একটা অপরিচিত জায়গায় চলে এসেছে সে। চারপাশটা দেখে সে বুঝতে পারে না সে কোথায় এসেছে, কারণ পাহাড়ি এলাকা, তো আকাশের চাঁদ থাকলেও একটু ফাঁক, গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে অল্প অল্প জায়গা দেখা যাচ্ছিল। তবুও সে আন্দাজ করতে পারছিল, চোখের সামনে মোটামুটি স্পষ্টভাবে সে সবকিছু দেখতে পারছিল, এবং দেখছিল তার সাথে ওই বৃদ্ধ সাধু বাবা আছে। হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় পৌঁছে যায় একটা পাহাড়ি ঝর্ণা, খুব সুন্দর একটা নীল আলোর আভা জড়িয়ে আছে সেই পাহাড়ি ঝর্ণায়। এবং হাঁটতে হাঁটতে ওই সাধু বাবা রাকেশকে নিয়ে, পণ্ডিত রাকেশকে নিয়ে ওই পাহাড়ের ঝর্ণার কাছে যায়, এবং রাকেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে একটা মন্ত্র পাঠ করতে থাকে সেই সাধু বাবা। মন্ত্র পাঠ করার পর এক পাশ দিয়ে সে ঝর্ণার পানি পড়াটা বন্ধ হয়ে যায়, এবং খুব সুন্দর একটা গুহা, খুব পরিষ্কার মনে হচ্ছিল যে ভিতরে হয়তো মশাল জ্বলছে, মশালের আলো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তো রাকেশ তখন ওই সাধু বাবার সাথে সেই গুহায় প্রবেশ করে, এবং হাঁটতে হাঁটতে গুহার অপর প্রান্ত দিয়ে পৌঁছে একটা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না এমন একটা জায়গায় তারা পৌঁছে যায়। রাকেশ অনুভব করতে পারে বিরাট বড় জায়গা, একদম খোলামেলা, তবে কিছু কিছু গাছগাছালি আছে সেখানে, এবং সাথে যে তার সাধু বাবা আছে তাকে পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এবার কিছুটা ভয় ঢুকে যায়, অনেকটাই ভয় পাচ্ছিল পণ্ডিত রাকেশ, এবং সে বারবার সাধু বাবাকে জিজ্ঞাসা করছিল যে বাবা আমরা কোথায় চলে আসছি, আমরা কোথায় যাব, শেষ ঠিকানা কোথায়, আমাকে তুমি বাড়ি কখন পৌঁছে দিয়ে আসবে, সে বারবার জিজ্ঞাসা করছিল, কিন্তু সেই সাধু নাকি কোনো উত্তর দিচ্ছিল না। সাধু তখন তার হাতে থাকা একটা ছোট পাতিলের বা কাঁসার পাতিলের মতো ছোট একটা জিনিস থেকে পানি ঢালতে থাকে, এবং পানিটা সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল একদম লাল উজ্জ্বল বর্ণের, চকচক করছিল। সে দেখতে পায় সে পানির স্রোত যখন ওই সাধু বাবা ঢেলে দেয় মাটিতে, তখন সে পানির স্রোতগুলো গাছের শিকড়ের মতো ছড়িয়ে ছিটিয়ে গড়িয়ে গড়িয়ে যেতে থাকে সামনের দিকে। মুহূর্তের মধ্যে সে হারিয়ে ফেলে সে সাধু বাবাকে, বারবার হাত দিয়ে এদিক ওদিক সে নাড়াচাড়া করছিল তখন রাকেশ, কিন্তু সে কাউকে খুঁজে পাচ্ছিল না। একটা পর্যায়ে তার সামনে দৃশ্যমান হয় একটা অদ্ভুত আকৃতির প্রাণী। যখন ওই রক্তবর্ণগুলো ছড়িয়ে যাচ্ছিল চারদিকে, তখন নাকি রাকেশ কিছুটা হলেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল ওই এলাকাটা। একদম অপরিচিত, তবে তার কাছে খুব ভয় লাগছিল। তো রাকেশ নাকি দেখতে পায় তার সামনে একটা অদ্ভুত টাইপের একটা প্রাণী এসে উপস্থিত হয়। ওই প্রাণীটা নাকি না ছিল কোনো মানুষ, না ছিল ঘোড়া, না ছিল কুকুর, একদম চিকন চিকন চারটা পা, পায়ের মধ্যে আবার ছাগলের বা গরুর খোড়ার মতো শক্ত শক্ত খোড়া, মাথাটা ছিল ঘোড়ার, শরীরটা ছিল কুকুরের মতো লোমে ভরা। কুকুর বা এরকম মাংসাশী প্রাণী শিয়াল হায়নার মতো লোম থাকে যেরকম, ওইরকম লোমে ভরা ছিল তার পুরো শরীর। ওই অদ্ভুত প্রাণীটি তার সামনে এসে দাঁড়ায়। রাকেশ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে কি দেখতেছে তার চোখের সামনে। এগুলো জীবনে যেটা ফেস করে নাই সেটা ঘটছে তার সামনে, জীবনে কল্পনা করতে পারে না এরকম অদ্ভুত টাইপের প্রাণী সে দেখবে। সে বারবার, রাকেশ তখন সজ্ঞানে ছিল, সে বারবার নিজের শরীরে চিমটে কাটছিল আঙ্গুল দিয়ে, আঙ্গুলের নখ দিয়ে সে তার হাতে চিমটি কাটছিল। সে কি স্বপ্ন দেখছে না আসলে বাস্তব। বারবার চিমটি কাটার পর সে বুঝতে পারে একটা পর্যায়ে যে এটা কোনো স্বপ্ন না, বাস্তব। সে বাস্তব জীবনে এমন একটা জগতে এসে পড়েছে যে জগৎটা মানুষের না, যে জগতে ঘুরে বেড়ায় অসংখ্য অদৃশ্য জগতের প্রাণীরা। সেইখানে সে এসে উপস্থিত এবং তার সামনে একটা জন্তু দাঁড়িয়ে আছে, অদ্ভুত টাইপের জন্তু, যে জন্তু আদৌ পৃথিবীতে সেই জন্তুর কোনো অস্তিত্ব আছে কিনা, মানুষ কখনো দেখেছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। বেশ ভয় পেয়ে সে সাধু বাবাকে জুড়ে জুড়ে ডাকতে থাকে, কিন্তু তার সামনে দণ্ডায়মান সে অদ্ভুত টাইপের জন্তুটা, সে জানোয়ারটা তখন তাকে এমন জোরে একটা ধাক্কা দেয় তার চারটা পা থেকে দুইটা পা দিয়ে, গাধা বা ঘোড়া বা গরু যে পিছনের দুইটা পা দিয়ে লাথি দিতে পারে সজোরে অনেক শক্তি নিয়ে, ঠিক সেইভাবে মুহূর্তের মধ্যে পেছন দিকে ঘুরে ওই জন্তুটা পণ্ডিত রাকেশকে এত জোরে একটা ধাক্কা মারে, রাকেশ সেখান থেকে ছিটকে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। গাছের সাথে ধাক্কা খাওয়ার পর তার চোখের সামনে আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকে, মনে হচ্ছিল যে অন্ধকার ভেদ করে বেশ অনেকটা সামনে থেকে তার দিকে একটা কিছু আসতেছে, এবং সে বুঝতে পারে যে সেটা ওইটা, ওই জিনিস, যে জিনিস সে দেখেছিল সে রাবার বাগানে থাকা সেই ফ্যাক্টরি থেকে বের হয়ে যে মূর্তিটা সে দেখেছিল, বিশাল আকৃতির মূর্তি, প্রায় জীবন্ত মূর্তির মতো দেখতে, যার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল, সেই মূর্তি তার সামনে দণ্ডায়মান। এবারে সেই মূর্তি কথা বলতে শুরু করে এবং রাকেশকে বলে, রাকেশকে নাকি এরকম ভাবে বলেছিল কথাটা, অনেকভাবে সে ঘুরিয়ে পেয়েছে কথাটা বলেছে, কিন্তু মূল যে কথাটা ছিল রাকেশকে, রাকেশ যেটা বুঝতে পারছিল যে সেই মূর্তিটা নাকি তাকে বলেছিল যে সে কার কথায় ওই যে ফ্যাক্টরি থেকে ছোট ছোট পাথরের মূর্তিগুলো নেয়ার জন্য এসেছিল, বারবার তাকে জিজ্ঞাসা করছিল ওই তার সামনে দণ্ডায়মান সেই অদ্ভুত আকৃতির জীবন্ত মূর্তি, তাকে বারবার জিজ্ঞাসা করছিল, সেই সাথে নাকি ওই রক্তের মতো স্রোত তার জিহ্বা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছিল। রাকেশ ভয় পাচ্ছিল কিন্তু ওই মুহূর্তে তার কিছু করার নাই। সে বারবার বলতেছে, আমি কেন অজ্ঞান হচ্ছি না, আমার তো এরকম কোনোভাবেই সহ্য হচ্ছে না এই জিনিসটা। একটা পর্যায়ে তার সাথে দেখা হয় সেই সাধু বাবার, এবং সেই সাধু বাবা তখন সেই মূর্তিটার পেছন থেকে তার সামনে আসে এবং বলতে থাকে যে তুমি যে তান্ত্রিকের কথায় সেই মূর্তিগুলো সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছিলে, তুমি কি জানো সেই মূর্তিগুলো কার আন্ডারে আছে, সেই মূর্তিগুলো কার রাজত্ব, কার দাসত্ব করে, তুমি কি জানো? এই দেবতার দাসত্ব করে সেই মূর্তিগুলো, সেই মূর্তিগুলো এই দেবতা সেই ফ্যাক্টরির ভেতরে নিয়ে রেখেছিল, আর তুমি সেই ফ্যাক্টরির ভেতর থেকে সেই মূর্তিগুলো আনতে গিয়েছিলে, তোমার তো সাহস কম না, বারবার সেই সাধু বাবা বলছিল। কিন্তু রাকেশ তো অবাক, সে সাধু বাবা কিভাবে এরকম কথা বলছে, সে সাধু বাবাকে বিশ্বাস করে সে এখানে এসেছে। রাকেশ এবার বুঝতে পারে যে সাধু বাবার সাথে সে এতটা পথ চলে এসেছে সে আসলে মানুষ না, কারণ তার চোখের সামনে সাধু বাবার শরীরটা বদলে যেতে থাকে এবং বদলাতে বদলাতে সে একটা বিশাল আকৃতির মূর্তির মতো কালো কুচকুচে মূর্তি নেত রূপ ধারণ করে, যে মূর্তিটার মাথায় একটা মাত্র শিং ছিল। একটা মাত্র শিং লম্বা আকৃতির সেই মূর্তির সামনে সে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে ওই লম্বা মূর্তিটা এসেছিল যে মূর্তিটাকে সে দেখেছিল রাবার ফ্যাক্টরির সামনে, এবং এই মুহূর্তে ওই সাধু বাবা তার রূপ বদলে আরেকটা এক শিংওয়ালা মূর্তিতে রূপান্তরিত হয়ে যায়। এইবারে ঘটে আরেকটা ঘটনা। রাকেশ তখন প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা, এবং জ্ঞান হারানোর পূর্বে রাকেশ যেটা দেখেছিল সেটা হচ্ছে সে ওই যে পাখিগুলো সে দেখেছিল, জ্বলন্ত আগুনের ফুলকির মতো পাখি, সে আগুনের ফুলকির মতো পাখি বারবার তার শরীরে আঘাত করছিল, এবং সে ফিল করতে পারছিল আসলে আগুনের ফুলকি শরীরের উপর ছিটকে লাগলে শরীরে যেরকম একটা জ্বালা দেয় ঠিক সেই রকম জ্বলাতন করছিল তার শরীর। ঠিক সেই মুহূর্তে সে জ্ঞান হারায়। জ্ঞান যখন ফিরে তখন রাকেশ দেখতে পায় সে শুয়ে আছে সেই পাহাড়ি ঝর্ণার পাশে, একদম পাশে পাহাড়ি ঝর্ণা একদম পাশে সে শুয়ে আছে, এবং যখন সে জ্ঞান ফিরে তখন সে উঠে যায় এবং সে বুঝতে পারে সে ঘুম থেকে উঠেছে, এবং তার মনে হচ্ছিল সে একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের মধ্যে সবকিছু ঘটেছে। কিন্তু রাকেশ যখন উঠে বসে আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু মনে করছিল, এবং তার শরীর দিকে যখন হঠাৎ করে সে তাকায়, রাকেশ দেখতে পায় তার পুরো শরীরে ফুসকা পড়ে গেছে। আগুনের ছেঁকা লাগলে, আগুনের ফুলকির ছেঁকা লাগলে যেরকম হঠাৎ করে বেশি গরম ছেঁকা লাগলে যেরকম ফুসকা পড়ে যায় চামড়ার উপর, ঠিক সেরকম ভাবে ফুসকা পড়ে গিয়েছিল রাকেশের। এই জিনিসটা দেখে সে আসলেই বুঝতে পারে রাতের বেলা যেটা ঘটেছে এটা আসলে কোনো স্বপ্ন ছিল না, একদম বাস্তবে। রাকেশ চিন্তা করতে থাকে যে এই ঝর্ণার পেছন দিয়েই তো সে ঢুকেছিল, কিন্তু এই ঝর্ণার পেছনে তো কিছু নাই, একদম পাথুরে পাহাড়ের অংশ দেখা যাচ্ছে। সে সেখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করেনি। পণ্ডিত রাকেশ তখন হাঁটতে হাঁটতে চলে আসে আস্তে আস্তে তার বাড়িতে। বাড়িতে আসার পর দেখতে পায় যে তার বাবা এবং তার ভাইরা, তার পরিবারের অন্যান্য সদস্যরা রীতিমতো হতাশ হয়ে তারা বসে আছে, এবং সে যখন তাদের সামনে যায় সবাই তাকে জড়িয়ে ধরে দৌড়ে এসে বলতে থাকে যে তুই সারা রাত কোথায় ছিলি, যার সাথে তুই বেরিয়ে গিয়েছিলি কোথায় গিয়েছিলে, ওই তান্ত্রিকের কাছে গিয়েছিলি তো, ওই তান্ত্রিক তোকে কি বলে দিয়েছে, তোর সমস্যার সমাধান হয়েছে কিনা। রাকেশ তখন চিন্তা করে যে না, রাতের বেলা তার সাথে যেটা ঘটেছে, সে যেই জগতে প্রবেশ করেছে এই কথা বললে হয়তো এখানে কেউ বিশ্বাস করবে না, বা এটা বললে হয়তো আমার পরিবারের সদস্যদের মধ্যে অন্য কোনো সমস্যা হতে পারে, তাই সে চিন্তা করে সেগুলো বলবে না। তখন সে বলে যে হ্যাঁ, আমি গিয়েছিলাম ওই তান্ত্রিকের বাড়িতে, ওই বৃদ্ধ সাধু বাবা আমাকে তান্ত্রিকের বাড়িতে নিয়ে গিয়েছিল। এই কথাটা বলে তার বাবা মাকে সে বুঝিয়ে দিয়ে দেয়। ওই দিন রাকেশ তখন সরাসরি সে যেই তান্ত্রিক তাকে বলেছিল সে মূর্তিগুলো আনার জন্য, সে রাবার বাগানের সেখানকার ফ্যাক্টরির ভেতর থেকে সেই তান্ত্রিকের আস্তানায় রাকেশ চলে যান, এবং সেখানে গিয়ে তিনি ওই তান্ত্রিকের খোঁজ নেন, এবং তান্ত্রিককে অনেক খোঁজাখুঁজির পর তিনি সেই তান্ত্রিককে পান, এবং তিনি বলেন যে আপনি আমাকে কার আওতাধীন মূর্তি আনার জন্য আপনি আমাকে পাঠিয়েছিলেন, আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে, এবং তিনি সমস্ত কিছু সবকিছু তিনি খুলে বলেন সেই তান্ত্রিককে। সবকিছু বলার পর সে তান্ত্রিক বলতে থাকে যে সেই মূর্তিগুলো আমার খুব দরকার ছিল, যে কারণে এই মূর্তিগুলো দিয়ে আমি অনেক শক্তিশালী কিছু করতে পারতাম, সেই মূর্তিগুলো দিয়ে আমি ওই মূর্তির আওতাধীন যে জিনগুলো আছে, যে সত্তাগুলো আছে, সেই সত্তাগুলোকে আমি আমার আওতাধীন করতে পারতাম, সেই সত্তাগুলোকে আমি আমার গোলাম বানাতে পারতাম, সেই সত্তাগুলোকে দিয়ে আমি আমার বিভিন্ন ধরনের কাজ করাতাম, আমি চেয়েছিলাম এটা। তো তখন রাকেশ পণ্ডিত তিনি বলছিলেন যে আমাকেই কেন ব্যবহার করতে হলো, আরো কত মানুষ আছে আপনি তাদেরকে দিয়ে আনান, তাদেরকে দিয়ে আপনি ওই মূর্তিগুলো উদ্ধার করান, আমাকে কেন আপনি ভেজালে ফেললেন। তখন ওই তান্ত্রিক বলছিলেন যে আপনি তো পণ্ডিত মানুষ, ওই শিব মন্দিরের আপনি শিব মন্দিরে থাকেন, আপনি শিব মন্দিরের পূজা পাঠ করান, আমি চিন্তা করেছিলাম যে আপনাকে পাঠালে হয়তো কোনো সমস্যা হবে না, তো তখন রাকেশ তিনি বলছিলেন যে আপনি জানতেন যে আমার সাথে সমস্যা হতে পারে। পণ্ডিত ওই তান্ত্রিক তখন বলছিল যে হ্যাঁ, কারণ ওই মূর্তিগুলোর পাহারাদার তো অনেক শক্তিশালী সত্তারা, তারা পাহারা দেয় ওই মূর্তিগুলোকে, যেন ওই মূর্তিগুলো কোনো মানুষের হাতে না যেতে পারে। আমি আগে থেকেই জানতাম, কিন্তু আপনি যেহেতু একজন পণ্ডিত মানুষ, ভেবেছিলাম হয়তো আপনার কোনো সমস্যা হবে না, আপনি নির্বিঘ্নে কোনো সমস্যা ছাড়াই সেই মূর্তিগুলো আপনি নিয়ে আসতে পারবেন। তো তখন রাকেশ এক প্রকার রাগারাগি করে সেই তান্ত্রিকের কাছ থেকে চলে আসে, তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে এসে তিনি কিছু সময়ের জন্য, তিনি বেশ কয়েকদিন যাবৎ তো শিব মন্দিরে যেতে পারছেন না, তিনি সরাসরি সেই শিব মন্দিরে যান। সেখানে গিয়ে দেখেন তিনি একদম শোচনীয় অবস্থা, বেশ অনেকদিন যাবৎ নাকি সেই শিব মন্দিরে কোনো মানুষজন আসছে না। তার একমাত্র কারণ পণ্ডিত রাকেশ এখানে বেশ কয়েকদিন যাবৎ আসেন না, যার কারণে কোনো মানুষও সেখানে পূজা পাঠ দিতে আসছে না। তো তিনি সেখানে গিয়ে বেশ কয়েকজনকে পান, পাওয়ার পর তিনি বলেন যে এখানে যারা নিয়মিত আসত তাদেরকে বলে দিন যে আমি আসছি, তারা যেন প্রতিদিন সেখানে আসে, জড়ো হয়, এখানে যে মূর্তিটা আছে তারা বলে যে এটা তাদের মা, তাদের মাকে যেন নিয়মিত ভোগ দিয়ে যায়, প্রসাদ দিয়ে যায়, এই কথা তিনি সবাইকে বলে দেন। তো পরবর্তীতে রাকেশ বাড়িতে যাবার পর উনি আর কোনো স্বপ্ন দেখেননি, বা ওনার রুমের ভেতর আর তিনি অন্য কোনো সমস্যা বা প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি তিনি টের পান নাই। তো বেশ কয়েকদিন যাবৎ এরকম সমস্যাটা ঘটেছিল শুধুমাত্র ওই মূর্তিগুলোর কারণে। ওই মূর্তিগুলো তিনি সাহস করে বের করে নিয়ে আসছিলেন, যে কারণে ওনার সাথে এই সমস্যাটা হয়েছিল। তো ওনাকে সাবধান করে দেয়া হয়, উনি যেটা আসলে বুঝতে পারেন, পরবর্তীতে কোন এক তান্ত্রিকের সাথে তিনি ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো তান্ত্রিক উনি, উনি মানুষের ভালোর জন্য কাজ করেন। তো ওই রাকেশ তখন সেই তান্ত্রিকের সাথে কথাবার্তা বলে তিনি যেটা স্পষ্টভাবে জানতে পারেন, ওই মূর্তিগুলো, পাথরের কালো মূর্তিগুলো আনার জন্য, পাথরের কালো মূর্তিগুলো সেখান থেকে আনার জন্য একমাত্র ওনার সাথে সমস্যাটা হয়েছিল। তো পরবর্তীতে ওনাকে হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয় তিনি যেন পরবর্তীতে কাজটা না করেন। তো এরপর এই সমস্যাটা ওনার সাথে হয় না, একদম স্বাভাবিকভাবেই ওনার জীবন চলছিল। তো রাকেশ পণ্ডিতের সাথে এই ঘটনাটা সর্বপ্রথমই ঘটেছিল ওনার লাইফে, প্যারানর্মাল ঘটনা। তো এরপর থেকে প্রতিনিয়ত তিনি যখন বিভিন্ন বড় বড় তান্ত্রিকদের সাথে, আধ্যাত্মিক মানুষদের সাথে, সাধু বাবাদের সাথে যখন তিনি মিশতে শুরু করেন, তিনি বিভিন্ন ঘটনা সম্পর্কে জানেন তাদের কাছ থেকে, তাদের কর্মকাণ্ডের ব্যাপারে, তারা কিভাবে আধ্যাত্মিক শক্তি অর্জন করেছে, কিভাবে তারা অদৃশ্য সত্তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে, কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে এনে তারা কাজ করাতে পারে, বিভিন্ন ধরনের কাজ করাতে পারে, এইসব বিষয়ে তিনি অনেক জ্ঞান অর্জন করেছেন। তখনকার সময়ে 2011 সালের কথা, তখন সবেমাত্র তিনি লেখাপড়া শেষ করেছেন, পণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন তাদের ধার্মিক লেখাপড়া শেষ করে, যেই কারণে তিনি তখন নতুন ছিলেন এবং এইসব বিষয়ে তিনি তেমন ভালো জানতেন না। তো যে কারণে এই সমস্যাটা তার সাথে হয়েছিল, তিনি না বুঝেই সেগুলো তিনি উদ্ধার করতে গিয়েছিলেন। তো পরবর্তীতে তিনি জানতে পারেন যে ওই ফ্যাক্টরির মালিক এই মূর্তিগুলো বেশ চড়া দামে সেগুলো ইন্ডিয়া পাচার করে দেয়, ভারতে সেগুলো পাচার করে বেশ চড়া দামে তিনি সেগুলো বিক্রি করে দিয়েছিলেন। তো বর্তমানে ওনার বয়স বেশ অনেকটাই হয়ে গিয়েছে, উনি এখন অনেক একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, এবং ওনার লাইফে তেমন কোনো ঘটনা নেই, তবে উনি এরপর থেকে, পাণ্ডিত্য অর্জনের পর থেকে, তিনি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হয়ে যান এবং তিনি বিভিন্ন মানুষের এরকম অশরীরী জাতীয় বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধানে তিনি চেষ্টা করতে থাকেন। ওই ঘটনার পর পণ্ডিত রাকেশ যেটা জানতে পারে সেই তান্ত্রিক সম্পর্কে, যে তান্ত্রিক তাকে রাবার বাগানের সেই ফ্যাক্টরি থেকে কালো পাথরের ছোট ছোট মূর্তিগুলো উদ্ধার করার জন্য তাকে পাঠিয়েছিল, সেই তান্ত্রিক সম্পর্কে খুব ভালোভাবে পণ্ডিত রাকেশ জানতে পারেন। তিনি যেটা জানতে পারেন যে ওই পণ্ডিত অর্থাৎ ওই যে তান্ত্রিক ছিল, সে তান্ত্রিক একজন জাদুকর। সে কালো জাদুর মাধ্যমে বিভিন্নভাবে মানুষের ক্ষতি করত এবং সে ওই পাথরে কালো মূর্তিগুলো দিয়ে সে অনেক খারাপ ধরনের কালো জাদু করার চেষ্টা করছিল, এবং বিশেষ করে এক পরিবার, যেই পরিবার তাকে বিভিন্নভাবে নাকি ক্ষতিগ্রস্ত করেছে সে সেটা মানুষকে বলত, এবং ওই পরিবারের ক্ষতি করার জন্য কালো জাদুর মাধ্যমে সেই পাথরগুলো সে আনতে চেয়েছিল। ওই কালো জাদুকর নামেই সে বেশ পরিচিত। তার পরিচিত বেশ কয়েকজন তান্ত্রিকের সাথে পরবর্তীতে নাকি বছরখানেক পরে কথাবার্তা বলে জিনিসটা জানতে পারে, এবং তাদের কাছ থেকে এই তান্ত্রিকের ওই জাদুকরের সম্পর্কে তিনি বিস্তারিত জানেন এবং তিনি জানতে পারেন পুরোটা, যে এই জাদুকরের শেষ পর্যন্ত কি হয়েছিল। ওই তান্ত্রিক নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য সে নাকি বিভিন্ন ধরনের যজ্ঞ করত এবং সে মানুষের কঙ্কাল দিয়ে সে যজ্ঞ করত। মানুষের কঙ্কাল সে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনত, লোকজন দিয়ে সংগ্রহ করে এনে সেই কঙ্কাল দিয়ে মাথার খুলি নাকি সে ঝুলিয়ে রাখত বিভিন্ন বড় বড় গাছে মানুষের। তার যে আস্তানা ছিল সে আস্তানার আশেপাশে যে বড় বড় গাছ ছিল সেই গাছগুলোর ডালে নাকি সে কঙ্কাল, মানুষের মাথার কঙ্কাল ঝুলিয়ে রাখত, সুতো দিয়ে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে সে ঝুলিয়ে রাখত। মাথার মধ্যে একটা পেরেক সে গেঁথে দিত, পেরেক গেঁথে সেই পেরেকের ভেতর, সেই পেরেকের মধ্যে রশি পেঁচিয়ে সেটা দিয়ে সে ডালে বেঁধে রাখত এবং বিভিন্ন ধরনের সে নিষিদ্ধ যজ্ঞ সে করত। তো একদিন নাকি সে এরকম যজ্ঞ করতে করতে হঠাৎ করে নিজের অজান্তে সে কি যেন একটা খুব খারাপ একটা রিচুয়াল সে করে ফেলে, যেই কারণে সে নিজের প্রাণটা সে বিনাশ করে ফেলে। সে যেটা দেখতে পায়, অর্থাৎ তখন নাকি ওই তান্ত্রিকের আশেপাশে যে চেলারা ছিল তারা প্রত্যেকেই নাকি দেখেছে যে যজ্ঞ যেখানে জ্বলছিল, যজ্ঞের আগুন জ্বলছিল, সে আগুনের পাশে একটা লম্বা ছুরি রাখা ছিল, সেই ছুরি দিয়ে নাকি ওই তান্ত্রিক, আশেপাশে যে চেলারা ছিল তারা তো বসে বসে দেখছিল সেই জাদুকরের যজ্ঞটা। তখন নাকি তারা দেখতে পায় যে সেই জাদুকর যজ্ঞের সামনে থাকা সেই লম্বা তলোয়ার ছুরির মতো জিনিসটা দিয়ে সে নিজ হাতেই তার গলায় একটা ছুরি চালিয়ে দেয়। ছুরি চালিয়ে দেওয়ার পরে সাথে সাথে তার গলার শ্বাসনালী বা রক্তগুলো একদম ছিঁড়ে যায়, কেটে যায়। কেটে যাওয়ার পর ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে, চারদিকে ছিটকে পড়তে থাকে, এবং কিছুক্ষণের মধ্যেই সে হাত পা ছোড়াছুড়ি করতে করতে সে সেখানে প্রাণ হারায়। কিন্তু শক্তিশালী যে তান্ত্রিকরা, যারা গভীর বিষয় সম্পর্কে তারা জানে, যারা তাদের জিন মারফত যারা জানতে পেরেছিল যে ওই তান্ত্রিক সে নিজে, তারা চেলারা মনে করেছিল যে এটা আত্মবলি, নিজের আত্মাকে সে বলি দিয়ে দিয়েছে যজ্ঞের মাধ্যমে। কিন্তু ওই তান্ত্রিকরা যারা অভিজ্ঞ তান্ত্রিক ছিল, যাদের কাছ থেকে পরবর্তীতে পণ্ডিত রাকেশ জানতে পেরেছিলেন, তারা খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারে সে যে নিষিদ্ধ যজ্ঞটা করছিল সেখানে অনেক শক্তিশালী এন্টিটি উপস্থিত হয়েছিল, তারাই নাকি বিভিন্ন ক্রিয়াকলাপ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাকে এইভাবে গলা কেটে হত্যা করে ফেলে। তো এই নাকি ছিল তার শেষ পরিণতি ওই জাদুকরের। এবং রাকেশ নিজেকে ভাগ্যবান মনে করে তখন যে ওই জাদুকরের হাত থেকে সে বেঁচে ফিরেছে, কারণ ওই জাদুকর বিভিন্ন মানুষকে এইভাবে প্রলোভন দেখিয়ে বা তার কাজের কথা বলে তাকে গুম করে ফেলে, তাকে দিয়ে বিভিন্ন ধরনের কালো জাদু নাকি করত ওই তান্ত্রিক রূপের সেই কালো জাদুকর। তো এরপর এই বিষয়টা জানতে পারে ওই ভালো তান্ত্রিকের কাছ থেকে রাকেশ সেটা জানতে পেরেছিল। তো এই ছিল রাকেশের লাইফের সেই ঘটে যাওয়া ঘটনা। তো এরপর পরবর্তীতে তিনি তো বললাম যে তিনি আধ্যাত্মিক জগতের তিনি কাজ করতেন এবং বিভিন্ন মানুষকে তিনি সাহায্য করতেন এইসব বিষয়ে। তো এইসব বিষয়ে বিভিন্ন ধরনের সাহায্য করার সময় ওনাকে বিভিন্ন জায়গায় যেতে হতো, বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হতো। সেই সব ঘটনা সম্পর্কে তমাল, যিনি রাকেশ পণ্ডিত রাকেশের ঘটনাটি লিখে পাঠিয়েছেন, তিনি বলেছেন তিনি পরবর্তীতে সময় পেলে পণ্ডিত রাকেশের কাছ থেকে সেই সব ঘটনাগুলো জেনে তিনি লিখে পাঠাবেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ঘটনাটি। তমাল পালকে অসংখ্য ধন্যবাদ, পণ্ডিত রাকেশের ঘটনাটি কষ্ট করে আমাদেরকে লিখে পাঠানোর জন্য, এবং আশা করব আপনি খুবই দ্রুত সেই পণ্ডিত রাকেশের আরো কিছু ঘটনা আপনি আমাদেরকে লিখে পাঠিয়ে দিবেন। এই ছিল আজকের ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।